22 নভেম্বর 2016, তালতলা জামে মসজিদ খুলনা। গুরুত্বপূর্ণ সহিহ বায়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেক বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসেন সাহেব দামাত বরকাতুহু।
দূরে সরে বসে না, আবার আরেকজন এক্সিডেন্ট ঘটায় দেবে। এত বেহোশ হইলে মানুষ কেমনে চলবে? আফসোসের বিষয়, দিনদার তবকার মধ্যে হুশ জ্ঞান যদি না থাকে তো সমাজ এবং দুনিয়ার কাজ এরা করবে কিভাবে? কাজ তো এখানেই আটকা পড়ে যায়, মিছিল মিটিং জানে কিন্তু কাজ দুসায় করতে জানি না, তাই না? মিছিল মিটিং এর কাজ হয় না, দুসায় কাজ করা শিখতে হয়। কোরআন শরীফে ইমান ওয়ালাদেরকে আল্লাহ গুরুল আলবাব বলছেন, তারা বিচক্ষণ হবে, জ্ঞানী হবে, বুদ্ধিমান হবে। এখানেই তো আমরা মাইল খেয়ে দেখতে থাকি এবং এখানে আমাদের সমাজে অবস্থান অনেক নিচে নামে। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার যে সমাজে যেতেন উনি ওনার সামনে আরেকজন দাঁড়াইতে পারত না। আল্লাহ ওনাদেরকে এলম দিতেন, আমল দিতেন, জ্ঞান দিতেন, যোগ্যতা দিতেন, দূরদর্শিতা দিতেন, সামাজিক উচ্চতা দিতেন, এবং এইরকম লোকেরাই হয় কামিল না صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال النبي صلى الله تعالى عليه وسلم المؤمن من أمن الناس على دمائهم وأموالهم والمسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من أدرى الخطايا والذنوب وقال النبي صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الصحابة الكرام رضي الله تعالى عنهم إيمان ورسلين এবং কোরআন সুন্নার আলোকে আল্লাহর নবীর পরে তারা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মডেল নমুনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান ওয়ালা ছিলেন, তো সঙ্গে ইখলাস ওয়ালা ছিলেন। সাহাবীদের ঈমান এমন ছিল যে ঈমান কামের নূর ওয়ালা, ঈমান আসতে সঙ্গে সঙ্গে কামের ইখলাস পয়দা হইত। ইখলাস মানে কোনো আমল, কোনো কাজ, কোনো জিকির, কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো দান সৎকার সিরিফ আল্লাহর খুশির জন্যই করা। আমার নিজের নফসের হিসার মধ্যে একদম না থাকে, লোকে জানুক, লোকে দেখুক, লোকে আমাকে কিছু বলুক, লোকে আমাকে শাহসাব মনে করুক, দানবীর মনে করুক, হুজুর মনে করুক, মুফতি সাহেব, মহাদ্দেস সাহেব, আল্লামা সাহেব, পীর সাহেব মনে করুক, এদিকে কোনো খেয়াল আদু থাকে। তার একটাই খেয়াল সেটা হল যে আমি দুনিয়ার কিছু চাই না, আমার আল্লাহ তাআলার খুশি চাই। আল্লাহ পাকের রেজা এবং খুশি হাসিল হলে তো আমার সব নসিব হয়ে গেছে, আর আল্লাহ যদি রাজি না হন, খুশি না হন, তো সব বরবাদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম কদম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে ইখলাসের তালিম করতেই থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনক ইয়াসফিকাল আমালুল কালীল, যে তুমি তোমার আমলের মধ্যে ইখলাস পয়দা করো। দীন মানে তোমার যা কিছু দীনী আমল এবং ইবাদত বন্দেগী সবটা যেন কামিল ইখলাস বলা হয়, খালিস আল্লাহর জন্য হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ইখলাস ভিতরে পয়দা করো, ইয়াসফিকাল আমালুল কালীল, তো অল্প আমল জান্নাতে নেওয়ার জন্য তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইয়াসফিকাল আমালুল কালীল, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট। এই ইয়াসফি মানে যথেষ্ট কিসে? যথেষ্ট মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, আল্লাহকে পাওয়ার জন্য যথেষ্ট, এতটুকু যথেষ্ট হয়ে যাবে। হাসবুকাল্লাহ, আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট। যথেষ্ট আল্লাহ যথেষ্ট মানে আল্লাহ যথেষ্ট হয়ে গেলে তোমার জান্নাতেরও ফয়সালা, জাহান্নাম থেকে মুক্তিরও ফয়সালা, তোমার বড় মর্তবারও ফয়সালা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মহান বৈশিষ্ট্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে ডাকতেন সেদিক তারা ছুটতেন, অন্য কোনো কিছু তাদের বুঝে আসত না। আর এর কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফেরেশতাদের নজরও ঈশ্বরীয় মর্তবা লাভ করছেন, এত উচ্চ মর্তবা লাভ করছেন যে ফেরেশতাদের নজরও ঈশ্বরীয়। আবু যর জিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে নববীর সামনে দিয়ে যাইতেছিলেন, জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলেন। তো হযরত জিবরিল আমিন বললেন যে এই তো আবু যর গিফারি যাচ্ছেন, হাজা আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আবু যর মদিনাতে থাকেন আর জিবরিল আমিন আসেন তো আমার কাছে আসেন, আবু যর গিফারির কাছে তো আর আসেন না, তো জিবরিল আমিন এই লোকটাকে চিনলেন কিভাবে? তো বললেন যে আওয়া তারিফুনহু, যে আপনারা আসমানি ফেরেশতারাও আবু যর গিফারিরও খোঁজখবর রাখেন, তাকে আপনারা চিনেন, তো কিভাবে, ব্যাপার কি? তো জিবরিল আমিন বললেন, হুয়া আশফারু ইন্দানা মিন সুরতিহি ইন্দাকুম, আবু যর গিফারি জমিনের মানুষের কাছে যত প্রসিদ্ধ আসমান ওয়ালাদের কাছে তার চেয়ে বেশি প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীব লাগলো, তাআজ্জুব লাগলো যে এত বড় মর্তবা আবু যর গিফারির, যে আসমানে তো কোনো মানুষ থাকে না, দুনিয়ার কোনো মাখলুক থাকে না, ফেরেশতারা থাকে, ফেরেশতা নূরের মাখলুক, আর যাদের আমলই হলো তাসবিহ তাকদীস অন্যান্য নুসাব্বিহু বিহামদি ওয়া নুকাদ্দিসু লাহ, তারা হামেশা আল্লাহ পাকের দিকেই মুতাওয়াজ্জে থাকেন, আল্লাহ পাকের নূর জালওয়া জামাল দেখতে থাকেন, আর শত জানে আল্লাহর উপর উৎসর্গ হইতে থাকেন, আল্লাহর গুণগান বয়ান, আল্লাহর সামনে সিজদা, আল্লাহ পাকের বন্দেগী, এটাই তাদের আমল এবং মালগালা, এটাই তাদের সার্বক্ষণিক চরম পরম এবং একমাত্র ব্যস্ততা। তো তাদের দুনিয়ার কারো প্রতি নজর করার সুযোগ কোথায়? আর সেই আবু যর গিফারি, সেই মাখলুক আসমানি ফেরেশতাদের মধ্যে এত প্রসিদ্ধ যে দুনিয়াওয়ালাদের চেয়ে বেশি প্রসিদ্ধ। ব্যাপারটা কি, কোন কারণে আবু যর গিফারির আসমানে এমনটা সুখ্যাতি এবং পরিচিতি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিমাযা না লাহাযিল ফাযিলা, আবু যর গিফারি এত বড় মর্তবার অধিকারী হলেন কোন আমলের বরকতে? জিবরিল আমিন বললেন, ব্যাপার শুধু দুইটা, কাজ শুধু দুইটা, দুইটাই আবু যর গিফারিকে আসমানে প্রসিদ্ধ সুখ্যাত এত বড় সম্মানের আসনে আসীন বানায় দিতে। তো কি সে দুইটা? লিকাসরতে লিস্তিকারিহি ফি নাফসিহি ওয়ালিকাসরতে তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ, যে দুইটা আমল তিনি করেন, দুইটাই তার কাম বানায় দিতে। একটা হলো তিনি নিজেকে কিছুই মনে করেন না, নিজেকে কিছুই মনে করেন না। আমাদের সমস্যা হল যে আমরা একটু কাঁদতে পারলে পরে চোখের পানি মুছেই পরে ডাইন বাম দেখি যে কেউ দেখলো তো না, খালি কান্নার। হ্যাঁ, অনেকের কান্না অনিচ্ছাকৃত নামাজের মধ্যে আছে, পরে কান্নার আওয়াজ থোড়া সা বাড়ায়া ডাইন বাম আর সামনে পিছনের মুসল্লিদের জানান দেওয়ার একটু চেষ্টা যে এইরকম কান্না আমার তো কখনো আসছিল না, আজকে যখন আসলোই আশপাশের লোকেরা জানুক ফিলহাল আপাতত এই মুহূর্তে আমার বুজুর্গের বর্তমান উচিত হচ্ছে বা আমি বুজুর্গের আসন লাভ করলাম। এইভাবে নফস আমাদেরকে বরবাদ করতে থাকে। এই জন্য ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমাতুল্লাহ তাআলা আমার কথা বলতেন, আমল মর্তবা বলা হয়, কবুলিয়ত বলা হয় দিল সাফ হলে, পাক হলে, এখলাস বলা হলে। আর দিল এখলাস বলা আর পাক সাফ হয়ে যাওয়া এটা কোন পাক সাফ দিলের সৌবতের বরকতে হয়। শুনতেছেন ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রত্যেকের হাতে আল্লাহ পাক যদি কোরআন শরীফ একটা একটা তুলে দিতেন, এই কোরআন শরীফ পড়ো এবং আর এর উপরে আমল করো, তো সাহাবায়ে কেরাম পড়তেন, দেখতেন, আমল করতেন। না হয় পুরো আরো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আল্লাহ কিতাব দিয়ে দিতেন, তাই না? কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌবর তার সঙ্গে উঠা বসা দিনদার, এটা কেন? যে সূর্যে আপনার গভীর রাত্রে হাজার লাখ কোটি কোটি চেরাগ জ্বালান, একটু একটু আলো, আর সূর্য আসলো তো আর চেরাগের কোন দরকারই নেই। যখন মেহের নুমানা হুয়া সব চুপ গে তারে, আকাশে যখন সূর্য উদয় হয় তারকারাজি সব বেখবর এবং গায়ে কোন অস্তিত্বই তারকার আছে বলে তখন মনে হয় না। জব মেহের নুমায়া হুয়া সব ঝুক গে তারে ও হমকো ভারী বজমে তনহা নজর আয়ে, তখন আকাশে শুধু দুই সূর্য দৃষ্টিমান হয়, দৃষ্টিগোচর হয়, আর কিছুই নজরে পড়ে না। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মর্তবা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুল ওয়ালিল আফাক শামসু ও শামসি আফজালু শামসি সামাই ও শামসুন নাসে তাতলু বাদা ফজরি ও শামসি তাতলু বাদা ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সূর্য পৃথিবীর মানুষের জন্য আছে আর এক সূর্য আল্লাহ পাক ঈমান ওয়ালাদেরকে দান করছেন। আকাশে সূর্য ভোরবেলা ফর্সার মধ্যে পূর্ব আকাশে উদয় হয় আর ঈমানওয়ালাদেরকে মানব জাতিকে আল্লাহ পাক যে সূর্য দান করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সূর্য ঘোর অন্ধকারে উদয় হয় এবং সারা পৃথিবীকে আলোকদীপ্ত বানায় দেয়, সব অন্ধকারকে দূরীভূত করে। এক আয়াত আল্লাহ পাক জল জলাল ও মানবাল বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, আমি কোরআন নাজিল করছি আপনার নিকটে রসুল, রিপ্লিবৃত করে যান না সামিনা জুলুমাত ইলা নূর, যে আপনার এই সূর্যের আলো দিয়া সারা বিশ্বের মানুষদেরকে যাতে সব অন্ধকার থেকে বের করে নিয়ে এসে একদম আলোই আলোর মধ্যে পৌঁছে যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবতে যাওয়ার বরকতে অন্ধকার মুহূর্তে খতম হতে থাকত, ভিতরের তাম আবর্জনা দূরীভূত হতে থাকত, দিল পাক সাফ হয়ে যেত। বরং ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী নবরুল্লাহ তাআলা মরকাতাহু তো বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম কবুলের সাথে সাথে প্রত্যেক সাহাবী সিদ্দিকিনের মর্তবা লাভ করতেন, সিদ্দিকিনের মর্তবা সব সাহাবী। আর সিদ্দিক কাকে বলে? আল্লাযী ইয়াবযুরুল কাওনাইন ফি রিযা মাহবুবিহি, আল্লাহ সন্তুষ্টির জন্য দুনো জাহান যে উৎসর্গ করে দেয় তাকে সিদ্দিক বলে। মানে ঈমান আনার সাথে সাথে আল্লাহ ব্যতীত আর কোন কিছুর প্রতি তাদের কোন নজর থাকতো না, সব তত খতম হয়ে যেত, সব কিছু একদম ভুলে যেতেন। নজর ও হ্যাঁ جو کون مکان سے پار ہو جائے مگر جب روح تاباں پہ پڑ جائے تو بیکار ہو جائے، ایمن ایک نور نظر نصیب ہو تو جی نظر صرف اللہ اللہ کی خوش کر کنو کسی دستی سیمر بھی تر باقی تک سنا قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم لا الہ الا اللہ لیس لا حجاب دون اللہ، سچا ایمان جب انتر نصیب ہو سچا لا الہ الا اللہ جہاں انتر نصیب ہو تمام غیر اللہ ایباب انتر تک موچھے جائے نسچن ہوئے جائے نرمول ہوئے جائے یہ دشتی سیما شدہ اللہ اللہ باقی تھا گے یہ انتر صرف اللہ اللہ باقی تھا گے مولانا جلال الدین روی رحمت اللہ علیہ مسلم شریفے بولن دیر لا در قتل غیر حق بران در نگر آخر کے بعد لا سے مند مند الا اللہ باقی جملہ رب مرحبا عشق کے سر کر سوز رب لا الہ الا اللہ تلوار جکر بندہ مارتے شروع کرے لا الہ الا اللہ تلوار ساتھے ساتھے تمام غیر اللہ نرمول ہو جائے نرمول ہو جائے صرف انتر اللہ ہی اللہ باقی تھا گئے صرف اللہ ہی اللہ صرف اللہ ہی اللہ اللہ پاک جل جلالہ و منوالہ سے کامل کلمہ آمد شکل کے نصیب کرے دے صحابہ اکرام رضی اللہ عنہ میرے مرتبہ ان کے سپن دیکھے رکھوں جا ہمراہ ایک صحابیدر مت ہوئے گیسے ارے اللہ تعالیٰ ہمدر کے عقل دان کرے بوجھ دان کرے کتا صحابہ اکرام اور کتا ہمدر دردشا ہمدر تو پورا لاکھ کوٹی بچر جدی حیات پائے تو سے پورا یہ لاکھ کوٹی بچر جدی ہم عبادت ذکر مدی دن رات ڈوبے تھکی تارپر کون گاؤس آزم কোনদিন সম্ভব হবে না কোন সাহাবীর পায়ের ধুলার বরাবর হওয়া। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওই মানুষগুলো ওই সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছিলেন মেরাজের সময় আর সেই চক্ষুগুলোকে দেখছিলেন যে সাহাবায়ে কেরাম, তো তাদের মর্তবা দুনিয়ার আর কারো পাওয়া কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে চক্ষু মুবারক, সে চেহারা মুবারক, সে অন্তর মুবারক এত নূরি নূরে পরিপূর্ণ ছিল, তাই না? যে কোরআন শরীফের আয়াত লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক বলেন মানুষ তোমাদের নিকট আমার নূর আসছে। এই নূরের তাফসীর তাফসীর বাজারিতে দুই রকম দেখছেন, একটা হলো নূর মানে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আরেক নূর মানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নূর মানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হালত ছিল, প্রতিটি আমল ছিল, প্রতিটি বস্তু ছিল একদম আল্লাহ পাকের সন্তুষ্টি বিলকুল মোতাবেক। ওখানে অন্ধকারের কোন চিহ্ন ছিল না, কোন সম্ভাবনাই ছিল না, এমন পাক পবিত্র ছিলেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুরবতে যারা উঠতেন বসতেন সেই নূর তারা অর্জন করতে থাকতেন, নূরের সাগরে তারা তারা ডুবতে থাকতেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের কারো যদি মন চায় যে জিন্দগি বানাবে, মানুষ অনুসরণ করবে কাউকে আর জিন্দগি বানাবে, তো এইরকম অনুসরণের জন্য তো আছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, যারা এই পৃথিবীর সব মানুষের মধ্যে সেরা মানুষ, সবচেয়ে বড় মর্তবা বলা। আর এই মর্তবার কারণ হল যে আবার রাহা কুলুবান, পয়লা কথা তো এই তাদের অন্তর একদম পাক সাফ পবিত্র একদম ভুরে পরিপূর্ণ। আবার মানে আজকা না, আজকাহা কুলুবান মানে পাক সাফ, আর আবার মানে যে পাক সাফ এবং মুরে সৌন্দর্য একদম পরিপূর্ণ, দুটোটা মানে তাসকিয়ার পরে তাহলিয়া অর্জন হয়ে গেছে কামিল মুকাম্মাল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় আলেম, এত বড় ফকিহ সাহাবী এই কথা বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের পূর্ণ জীবন তার চোখের সামনে, তিনি বলতেছেন যে এই মানুষগুলো সকলেই ছিলেন একদম পাক সাফ দিলওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই পাক সাফ দিল অর্জনের জন্য দুইটা কাজ দরকার হয়, তিনটা কাজ দরকার। একটা হলো নিজের চেষ্টা এবং মেহনত, নিজের চেষ্টা এবং মেহনত করতে থাকা। আরেকটা হলো কোন আল্লাহওয়ালার সোহবতে উঠা বসা করতে থাকা, আরেকটা হলো সে আল্লাহওয়ালার তরবিয়ত লাভ করতে থাকা। সোহবত জরুরি, ইজলিস বিনা নুমিন সাআতান, যখন কামিলের সোহবতে কেউ বসে তার অন্তর থেকে এই বান্দার অন্তরে নূর আসতে থাকে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে দেখলেন, ডাকলেন এবং বললেন, ভাই আসো একসাথে বসি, নুমিন সাআতান, যে অন্তরের ঈমানকে আরো চাঙ্গা করি। যখন কামিলিনের সুমতে বসে এই হাদিসের দ্বারা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আমর যে হাদিসের দ্বারা বোঝা যায় যে তখন ইমান আরো বাড়ে। কারণ উনি বলছেন আসো একসাথে বসে ইমান আনি, ইমান তো আগেই আছে, তারপর ইমান আনবেন মানে কি? মানে আল্লাহ পাক যে ইমান দান করছেন, আর মাওলানা গঙ্গুইয়ের ভাষায় যেটা সিদ্দিকীনের মর্তবার ইমান, চলো সেই ইমানকে আরো বর্ধিত করি, আরো শক্তিশালী করি, আরো নূরওয়ালা করি। মানে যেই পরিমাণ পূর্বে এলাহি অর্জন হলো, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হলো, আরো ঊর্ধ্বের নৈকট্য অর্জন হবে এই সুবতের বরকতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে ইমান আর ইসলাম আর দ্বীন ফলো করতেন, সেটা যদি আমরাও নিজের জজবা থেকে মুক্ত হইয়া সেই দ্বীন ফলো করি, তো আমাদের জিন্দগি কত না সুন্দর হবে, আমাদের ইসলাম এবং আমল কত না দামি হবে। কিন্তু উম্মতের মধ্যে যারাই দ্বীনের আমলে চেষ্টারত ফিকিরওয়ালা, এদের বিশাল এক অংশই এমন আছে যারা আবেগওয়ালা জজবাওয়ালা, এবং উম্মতের একটা বিরাট অংশ এলেমওয়ালা আমলওয়ালাদের মধ্যে এমন যারা নিজের জজবাকে দিন বানায় বসে আছে। জজবা দিন না, দিন দিন। আর দিন তখন দিন হয় যখন দিনের সহি সমাজ কামিল সমাজ কামিল বুঝ কামিল এলেমওয়ালা থেকে দিন দেওয়া হবে। শুনতেছেন ভাইয়েরা, আমরা ছোটবেলা যখন আমাদের গ্রামদেশের বাজার লালমোহনে যাইতাম, যে দুধ যেখানে বিক্রি হয় ওই এলাকায় দেখতাম যে মাঝে মাঝে যে অনেকে দুধ নিয়ে দৌড়েছে, দৌড় দিতেছে, খালি পুরুষ দৌড়েছে তাদেরকে ধরবার জন্য, দুধ বেছে তার দৌড় দেওয়া লাগে কি জন্য। আর কিছু লোক দেখতাম যে দুধ নিয়ে বসে আছে, ওদেরকে পুলিশ দৌড়াচ্ছে না, তোমার দুধ কেমন করে দেখেন আপনি, চোখ বড় বড় করে বলেন, আপনি দেখেন কেমন দুধ, আপনি দেখে দিদিই বুঝবেন, আমারটা দেখা লাগবে না, আমার দৌড় দেওয়া লাগবে না স্যার, এরকম কি কথা বুঝেন না। দুধে দুধে ব্যস্তম আছে, এলেমে এলেমে ব্যস্তম, আমলে আমলে ব্যস্তম আছে। যাদের এলম আমল এরকম যে হার জাররা এলেমের আল্লাহর আল্লাহর সন্তুষ্টি হয়েছিল, আল্লাহর আসমানের নূরকে টানে, আল্লাহ পাকের সন্তুষ্টি হয়েছিল হয়, যার আমলের বিন্দু বিন্দু আল্লাহর সন্তুষ্টি ওয়ালা, এইরকম কামের এলম আমল ওয়ালাদেরকে পবিত্র কোরআনের ভাষায় সাদিকীন বলে। আর আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করার মানে কি? তাম উপস্থিতি নিয়েছেন, আল্লাহকে ভয় করা মানে আল্লাহর কথা শুনো না তো আল্লাহকে ভয় করো, আল্লাহ বলে নামাজ পড়ো তো তুমি পড়ো না তো আল্লাহকে ভয় করো, এটা কি ভয় করা হলো? তো আল্লাহকে ভয় করার মানে যে আল্লাহ পাক যেই যেই হুকুমগুলো দান করছেন, যেখানে যে নির্দেশ করছেন, আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো, ওয়াজিব হুকুমগুলো, বাধ্যতামূলক কথাগুলো পুরোপুরি পালন করা, আর যা কিছু আল্লাহ পাক নিষেধ করছেন নিষিদ্ধ সকল কাজ থেকে বিরত থাকা। এই দুইটা কাজ কমপ্লিট যখন হয় তো বোঝা যায় যে সে আল্লাহকে ভয় করে। আর আল্লাহ পাক ওয়াদা করছেন পবিত্র কোরআনে, ওয়ামা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জীবনের সর্বক্ষেত্রে যে আল্লাহকে ভয় করে চলে এবং নিজের মনের কথা নসের কোন কথা শুনে না, শুনে তো আল্লাহর কথা শুনে, নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক খুদ কোরআনে বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই আয়াত পাঁচ থেকে পরিষ্কার বোঝা যায় যে তাকওয়া যার মধ্যে আছে, আল্লাহর ভয় কামিল ভাবে যার মধ্যে আছে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আশ্চর্য হল এই আয়াত পাঁচ যেটা একটু আগে বললাম, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহ পাক বলেন আল্লাহকে ভয় করো, ওখানে বললেন এটু করলে জান্নাত, কিন্তু এর সঙ্গে এখানে আরেকটা যোগ করছেন ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সাচ্চা বান্দাদের পথ ধরো, অথবা আরেক তর্জমা সাচ্চা বন্ধাদের সঙ্গ লাভ করো। দুইটার যে তর্জমাই করেন রাস্তা একটাই। যদি বলেন সাচ্চা বন্ধাদের পথ ধরো, অনেকে এই তর্জমা করে মনে করে যে আমরা ওই যে সুবতে অর্জন করতে হবে, ওইটা বাদ গেল। এটা বাদ গেল কিভাবে? রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জমানা থেকে সাহাবা তাবিঈন তাবে তাবিঈন কামিলিনের সর্বযুগেই তাদের পথ ছিল হাজারো এলেম আমল সত্ত্বেও আরেকজনের সোহবত অবশ্যই অর্জন করা। পথের তর্জমা করলো, তরিকের তর্জমা করলো, সোহবত অটোমেটিক ওর ভিতরে অবশ্যই এসে যায়। শুনতেছেন ভাইয়েরা, এই তর্জমা করে যারা উৎফুল্ল হন, যারা সোহবতে যাওয়া লাগবে না, তাদের উৎফুল্লতাটা বিভ্রান্তিকর, ভুলের মধ্যে আছেন তারা। যাই হোক, এখানে লক্ষণীয় বিষয় হল যে আল্লাহ পাক ইমানওয়ালাদেরকে বললেন, হে ইমানওয়ালারা, যে আমাকে খুশি করার আমলেও মজবুত থাকবা, যারা আমাকে একদম খুশি করে ফেলছেন এরকম কামের বন্দাদের সঙ্গে উঠতে বসতেও যেন আমি দেখি, তোমার আমল তাদের আমলের সঙ্গে মিল ওয়ালা হয়, তোমার এলেম তাদের থেকে নেওয়া হয়, হয়, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ মোতাবেক হয়, তো তখন তুমি সত্যিকার আমাকে ভয় করলা এবং তোমার তাকওয়া, এই তাকওয়া তাকওয়া মুতাবার তাকওয়া মুস্তানার। এজন্য কোন এক বুজুর্গ আল্লাহ ওয়ালা আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে হে আল্লাহ আমার দর্দ তুইয়া রব্তু দর্দে মুতাবার কর দে, হে আল্লাহ আমি যে আপনার জন্য ব্যথায় কাতরাই যন্ত্রণা ভোগ করতেছি, আমার ব্যথা আমার যন্ত্রণা আমার চোখের পানি এটাকে আপনি মূল্যবান বানাইয়া দেন, আপনার দরবারে কদরযোগ্য হয় মূল্যবান হয় এই মর্তবা নসিব করে দেন। মানে যে লাখ এলেম হোক, লাখ আমল হোক, লাখ কান্ডাকাটি হোক, যদি আল্লাহ কবুল না করেন এর এক পয়সার মূল্য নাই। একই হল মত মরণা আশরাফ আলী থানভী নবর আমার কথা বলতেন, হে আলেম ওলামা, হে আবেদ জাহেদ, হে আমলওয়ালা তাহাজ্জুদওয়ালা লাখ দিনের খেদমতওয়ালা মেহনতওয়ালা, তোমার মনে রাখা উচিত যে ইংলিশ আলেম থা আবেদ থা আরেফ থা ইবলিস এত বড় এলেমওয়ালা, এত বড় আলেম, এত বড় আমলওয়ালা আবেদ, হ্যাঁ না সবকিছু এত বড় আরেফ, কিন্তু তারপরে মরজুদ হল কিনা, কেন মরজুদ হয়ে গেছে? একটা মাত্র কারণ, সেটা হল নফসের কথা শুনছিল, নফসের কথা। আসলে থানুই বলেন যে ইবলিস যে নফসের কথা শুনল আর মরজুদ হল, ওই নফস ইবলিস ইবলিসকে ধ্বংস করার জন্য আরেকটা ইবলিসকে সেখানে আসছিল, কিছুই না, তাকে ধ্বংস করলো কি? এই নফস যেটা তোমার আমার ভিতরে আছে এই তাকে ধ্বংস করছে। সেই নফস যখন তোমার আমার ভিতরে মজুদ, তাহলে আমাদের উপায় কি? যতক্ষণ না এই নফসের দমন করবো এসলা করবো, ততক্ষণ পর্যন্ত কোন ক্রমে কামিয়াবির রাস্তা আমাদের হাতে আসবে না। এজন্য কোন মানুষের কামের এসলার জন্য দরকার, একটা তো সে নিজের চেষ্টা করবে নিজেকে সংশোধন করার জন্য, আরেকটা হচ্ছে কোন কামের সৌবত অবলম্বন করবে যে কোন মাস সহযোগী, আরেকটা হলো যে ওই কামেলের সামনে উঠা বসা চলাফেরা করা তার সঙ্গে কিছু থাকা, এতে কি হবে যে ভুল ত্রুটি দেখলে তিনি সংশোধন করে দেবেন, এই এইভাবে বলবা না, এইভাবে বলবা না, এইভাবে তার একজনের সঙ্গে আচরণ করতে নাই, তো সংশোধন করতে থাকবেন। এটাকে বলে তাসকিয়া এবং তরবিয়ত। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়ায়ুজাক্কীহিম, আমার নবী কোরআন বিস্তারিতভাবে বুঝাতেন সাহাবায়ে কেরামকে, আল হিকমাতা এবং কোরআনের যে দাবিগুলো কথাগুলো মুতালাবাগুলো সেগুলোকে জীবনে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত নিয়ম কানুন পদ্ধতি ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাইয়া দেন বাতলাইয়া দেন, যেটাকে সুন্নাহ বলে। সুন্না মানে খালি যে মোজ কাটার সুন্নত, নখ কাটার সুন্নত না, সুন্না মানে কোরআনের ব্যাখ্যা সুলভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এলেম আমল বয়ান কথা ব্যাখ্যা বিশ্লেষণের পুরোটা মিল্লাতে ইসলামের পূর্ণ চিত্র এবং ছবি, এটা হল সুন্না। মানে কোরআনের যে শিক্ষা এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলম আমল দ্বারা পূর্ণ পূর্ণাঙ্গ যে ব্যাখ্যা, এটাকে বলে সুন্না। তো এটা আমার নবী শিক্ষা দেন ওয়াইজাকিম, এবং এই কোরআন সুন্নার উপরে আমলের ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো সাহাবির মধ্যে কোন কমি কোন ত্রুটি দেখলে কোন ব্যস্কম দেখলে আমার নবী সেটা এসলা করেন তাসকিয়া করেন শুধরাইয়া দেন, বারবার শুধরাইয়া দেন। এরকম ঘটনা প্রত্যেক সাহাবির জীবনে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনে আছে, সমস্ত সাহাবিদের জীবনেই এরকম ঘটনাগুলি আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভুল ধরা পড়ছে তিনি শুধরাইয়া দিচ্ছেন, তো সাহাবি সেটাকে কবুল করছেন। এইভাবেই এসলাহ হতে থাকে, তরবিয়ত হতে থাকে, তাজকিয়া হতে থাকে। আমরা মনে করি যে আমি তো বড় আলেম মানুষ, অথবা দিনের পথে ওলামাদের সঙ্গে নেক লোকদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলতে চলতে দিনের এক বুঝ আমার পয়দা হয়ে গেছে, এখন আর কোন কামিল আল্লাহ বলার সৌবতে যাওয়ার আমার দরকার থাকে নাই। এটা যদি সত্য হইত তো মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর মতো এত বড় আলেম দিন দারুল দেওবন্দ থেকে তিনি 18 মাইল পায়ে হাইটা হাকিম রহমত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর থানা ভবন যাইতেন মাওলানা থানভীর নিকট, আবার সেখান থেকে 18 মাইল পায়ে হাইটা শুক্রবার বিকালবেলা আবার তিনি দারুল দেওবন্দে আসতেন, এইরকম কষ্ট স্বীকার কেন করতেন? এত বড় আলিম হওয়া সত্ত্বেও তাদের বুঝে আসছিল যে খালি এলেম শিখলে যথেষ্ট না, কোন আল্লাহওয়ালার চোখের সামনে থাইকা নিজের জীবনটাকে গঠন করাও আমার কর্তব্য। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবন থেকে তারা সেটা বুঝতে পারছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম একটা না বহু ঘটনা বলি আছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভুল হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাআমিন ওয়া সিদ্দিকিন, মানুষের সঙ্গে এইরকম ব্যবহার করতেছ আর সিদ্দিকের মর্তবা পাওয়ারও ফিকির করতেছ? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তওবা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা, এই ঘটনা তো অনেক লম্বা, আমি সেটা বলতে চাই না, কারণ অতি সংক্ষেপে আমি বলব। মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কঠিন ব্যবহার করলেন। কি সেটা? যে হযরত মেস্তার এক ভুল হয়ে গেছে, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানদানের সঙ্গে আচার ব্যবহারে মারাত্মক এক ভুল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেস্তাকে আমি এত খেয়াল করি, এত তার উপকার করি, এইভাবে নিয়মিত তাকে সাহায্য করি, আর ও পারল আমাকে এত বড় আঘাত করতে, আল্লাহর কসম ওকে তো আমি আর এক পয়সাও দিব না। শুনতেছেন ভাইরা? আর এক পয়সা এক দানাও ওকে আমি কখনো দিব না। আল্লাহ তো আল্লাহ, যে মহান আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর জন্য সমস্ত সিদ্দিকীনের শ্রেষ্ঠ মর্তবা আগে নির্ধারণ করে রাখছেন। তা আল্লাহ পাক দেখলেন যে সিদ্দিক যে কাজ করলেন এ তো সিদ্দিকীনের উচ্চ মর্তবার সঙ্গে মিলে না, একে আগে সংশোধন করার দরকার। তা আল্লাহ পাক জালালু আমানা ওয়ালু আয়াত নাযিল করলেন যে যাদেরকে আমি এত উলুল ফজল বানাইলাম, এত বড় মর্তবা বানাইলাম, তাদের জন্য এটা কিভাবে শোভা পায় যে কসম করে বুঝবেন যে আমি তো আর দিবই না, এক পয়সাও দিব না। হ্যাঁ, এটা কি করা যায় না যে মাফ করে দিলেন পরে আমি আপনারে মাফ করে দিলাম? আল্লাহ তাকবুন আইয়াফুরাল্লাহু লাকুম, এটা কি চান কিনা যে আমি মাফ করে দিই, আল্লাহ আপনাকে মাফ করে দেয়? হ্যাঁ, তুমি আল্লাহ তোমাকে মাফ করে দিলে তুমি চাও কিনা? হযরত আবু বকর সিদ্দিক তো অনেক বড় জ্ঞানী ছিলেন, তিনি ইশারা বুঝছেন যে আসলে তো আল্লাহ এখানে আমাকে ধরছেন পয়লা নম্বরে। তো তিনি জলদি বললেন যে আর নিঃসন্দেহে আল্লাহ আমি চাই যে আপনি আমাকে মাফ করে দেন। বাস পরে হযরত সিদ্দিক আকবর জলদি ওই আগের যে কসম ওইটাকে ভঙ্গ করলেন, কাফফারা দিয়ে দিলেন এবং নতুন ভাবে কসম করে বললেন যে আল্লাহর কসম হে আল্লাহ অবশ্যই আমি চাই যে আপনি আমাকে মাফ করে দেন, এজন্য আমি আগে যা দান করতাম মেস্তাকে এখন তার চেয়ে দ্বিগুণ দান করবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বড় হওয়া সত্ত্বেও তার কি ভুল হয়ে যায় নাই? ভুল হলো কিনা? এটাকে সংশোধন করে দিলেন মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই রকম ঘটনাগুলি এক এক সাহাবীর জীবনে বহুত আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আমাদের জীবনে যদি আমরা এরকম সুন্দর কামেল দ্বীনি ইমানি ইসলামী নূরওয়ালা জিন্দগি চাই, তা আমাদের এরকম দরকার যে নিজে চেষ্টা করা, মেহনত করা, নিজের ভুল ত্রুটিগুলো চিহ্নিত করা, সংশোধনের ফিকিরে জায়গা থাকা, মুজাহাদা করতে থাকা, আবার কোন আল্লাহওয়ালার সোহবতে বসা, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসের উপর আমল করার জন্য যে ওখানে বসলে নূর অর্জন হবে, নূর যখন অন্তরে বাড়বে তো ভালো কাজগুলো বুঝার তৌফিক হবে, খারাপ কাজগুলো দোষগুলো চিনবার তৌফিক হবে। হাকিমুল উম্মত মাওলানা আসম আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, কোন কামেল আল্লাহওয়ালার সোহবতে বসার দ্বারা আর কিছু যদি নাও হয় তো কমাত কম এতটুকু হয় যে আপনি উম নজর আনে লাগতে হ্যাঁ, নিজের দোষগুলো বুঝতে পারা যায় যে আমার ভুল হয়েছে, এই কথাটা আমি ভালো বলি নাই, এই ব্যবহারটা আমি কিন্তু ঠিক করি নাই, এই লোকটার সঙ্গে এই আচরণটা আমার উচিত ছিল না, এই নানান কিছু এগুলো অন্তরের ভিতরে মানে ধরা পড়তে থাকে, নজরে আসতে থাকে। এবং হযরত হাকিম تسلیم الامت تھانوی بولے اور یہ بھی کافی ہے نیجر دوش گلو نیجر نظر دھورا پڑتے تھکا ایتاو جوچس جو جنت پڑتے تھا پوچھا جنو کینو کیونکہ یہی مفتاح طریق ہے جنت راستہ کھل بار جنو ایتا ہلو چاوی نیجر دوش گلو کہا کہ بوچھتے بارا تو جکن مانور بوچھتے بارے بھائی ہمیں یہ رکم ہوسٹو ہمیں یہ تو خرا ہمیں یہ رکم نیچو ہمیں یہ رکم گندا تو ایک مانور تو تار مدد اڑوتی جاگے ایک بےدنا جاگے অনুতাপ অনুশোচনা জাগে আহা এই ক্যান্সার নিয়ে আর কতদিন থাকি আর কতদিন বাঁচবো এই নিয়ে কি আমি মরবো এই যে তার ফিকির অনুতাপ অনুভূতি এটা তাকে আস্তে আস্তে আগে বারবার জন্য বাধ্য করে একদিন নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন শুরু করে একদিন তওবা করে ইস্তিগফার করে একদিন পাঁচ সাফ হয়ে ফের জান্নাতেই পৌঁছে যায় আল্লাহ পাকের গুনাহগার বান্দা যাই হোক কথা তো অনেক হ্যাঁ না এত সব কথা কিভাবে আলোচনা করা কিভাবেই বা বলা হ্যাঁ না কিন্তু আপনারা তো মাশাআল্লাহ আল্লাহওয়ালাদের সৌবত প্রাপ্ত আল্লাহওয়ালাদের সঙ্গে মহব্বতের সাথে বহু এহতেমামের সাথে উঠা বসা করতে অভ্যস্ত এটা বড় সৌভাগ্যের কথা ভাই বড় উঁচু কিসমতের কথা এই কারণে এই ধরনের কথাবার্তা বিক্ষিপ্ত ভাবে আলোচনা হলো আশা করি যেহেতু এইরকম কথা আগে থেকে কানে পড়া আছে দিলে জমা আছে ওটার সঙ্গে যোগ হইয়া ইনশাআল্লাহ জরুর একটা ফায়দার উশিলা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন যাই হোক এই শেষ আগের ঠিকানার দিকে যাই না হলে কথা লম্বা আরো হইতে থাকার সম্ভাবনা আছে তো আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন যে দুইটা আমল তিনি করে যে দুইটাতেই কাম বানায় দিতে একটা হলো যে লিসগারিহি ফি নাফসিহি যে অন্তর থেকে নিজেকে তিনি একদম ছোট এবং তুচ্ছ মনে করেন এই কথা বুঝুন না ভাইয়ারা যে আমি হজে গেছিলাম ভাই আপনারা বলে দিতে পারেন ভাই কিছু মনে করেন না যাই হোক আল্লাহ নিছেন গেছিলাম আসতে তো মাশাআল্লাহ একজন একজনে জানলো পরে আবার ইমাম সাহেবের সঙ্গে হুজুর কেমন আছেন ভালো আচ্ছা আপনি ভালো আলহামদুলিল্লাহ বৈশা আছেন ইমাম সাহেব নামাজ পড়বেন উনিও নামাজ পড়বেন পরে দেখে যে ইমাম সাহেব কিছু বলেন ধরুন না তো হুজুর গেছিলাম আপনার ঘরে আচ্ছা আসছেন কবে হুজুর এই তো আজকে সকালে আসছে ও হো তো তাড়াতাড়ি মুসাফা আরে ভাই মাশাআল্লাহ আপনি গেছেন জি হুজুর গেছিলাম মানে যে হজ করে আসছেন এটা জানান দেওয়ার জন্য এমন একটা অস্থিরতা যে কাজ করতে থাকে পরে আবার বিকালবেলা এই অমুকের বাড়ি অমুক আত্মীয়ের বাড়ি বন্ধুর বাড়ি অমুকের দোকানে অমুকের চায়ের টেবিলে গিয়ে যে ভাই কেমন আছে কি খবর অনেকদিন দেখা হয় না কোথায় ছিলেন ভাই দেখা হয় না আর ভাই আপনাদের দর্জনে তো আল্লাহ নিছিলেন এই যে লোকদেরকে জানানোর জন্য এক অস্থিরতা আহা কি সর্বনাশ প্রিয় বন্ধুরা আকল মাথা থাকলে জ্ঞান বুদ্ধি মস্তিষ্কে থাকলে এই জঘন্য বরবাদির কাজ মানুষ কিভাবে করতে পারে আহা আল্লাহর ঘর দেখা এটা কি আমার গায়ের জোরে মহান রব্বুল আলামিন যদি না আল্লাহর ঘরে নিতেন তা আমি কিভাবে যাওয়া সম্ভব ছিল বলেন আল্লাহ পাক নিজে দয়া করছেন মেহরবানি করছেন আমার মতো গান্দা নালায়েক নিজের ঘর দেখবার তৌফিক দান করছেন সেই জিনিসের শুকর আদায় করা দরকার ছিল না যে লোক মেথরপট্টিতে বাস করে গান্দা চরিত্র এবং নিচু জিন্দগি কিন্তু রাজার মেয়ে জিদ করলো যে আমি ওই ছেলেটাকে ছাড়া আমি কারো কাছে বিয়ে বসবই না তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন এখন বাদশাহ চিন্তা করলেন যে আমার মান ইজ্জতের বস্তু যা ও যা বলে তাই ওই ছেলের সঙ্গে বিয়ে পড়ায় দিই পরে পরে ঠিকঠাক করে সুন্দর ভালো সুন্দর একটা গ্রহণযোগ্য পজিশনে নিয়ে আসা এটা চেষ্টা করবো আমি ব্যবস্থা নেব তবেই তো হলো কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে সেই ছেলে এমন মেজাজ দেখায় অহংকার গর্ব গরিমা দেখায় রাজা প্রেশন এইটা হলো কি আরে তুমি শুকরগুজারি করবা যে আমার মতো নিচুকে বাদশাহ এত বড় সম্মান দিতেন তুমি কৃতজ্ঞ থাকবা শিখবা চেষ্টা করবা ভালো হওয়ার চেষ্টা করবা ভালো লোকদের সঙ্গে উঠা বসা করবা আমার যোগ্য লোকদের সঙ্গে থাকবা বুঝবা শিখবা তা আমি যাতে বলতে পারি আমার জামাই লাগে আমার মেয়ের জামাই তুমি তো এমন এক এক জায়গায় এমন ঘটনা ঘটায় বসো যে আমি তো লোক সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না এইরকম তো এটা এটা এই ধ্বংসাত্মক পথে তাকে নিল না শুক্রী হ্যাঁ না আর কৃতজ্ঞ হলে তখন নত হইত ধরো যেই গাছের মধ্যে ফল ধরে হ্যাঁ না সেই গাছ ঝুঁকতে থাকে সেই গাছ নিচের দিকে ঝুঁকতে থাকে। সাহাবী সিরাজী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যখন গাছে ফল ধরে, গাছ ঝুঁকে, যার মধ্যে ঈমানের ফল ধরে, হাদা নূরের ফল ধরে, আল্লাহর মহব্বতের ফল ধরে, খাসিয়তে ইলাহি আল্লাহর আল্লাহ ভীতির ফল ধরে, তো দেখবা যে তার সে ঝুঁকতে থাকে, কেবলই ঝুঁকতে থাকে। হ্যাঁ, আল্লাহ বলা লোককে আল্লাহর মহব্বত এবং ভয় এরকম ঝুঁকায় দেয়। আল্লাহ আমাদের সকলকে ঝুঁকবার তৌফিক দেন। হযরত হাকিম উম্মত মুজাদ্দুদ্দিনুল্লাহ মাওলানা আসিফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা মরকাতাও বলেন যে মানুষ মনে করে যে বড় কিছু নিজেকে বড় ভাবলেই বোধ হয় বড় কিছু হয়ে যায়। হযরত হাকিম উম্মত থানভী বলেন নিজেকে বড় মনে করার দ্বারা কেউ কোনোদিন বড় হয় না, বরং নিচু হয়। তাকাব্বুর আজাজিল রাখার কারণ যে অহংকার আজাজিলকে ইবলিসে পরিণত করে দিচ্ছে। আল্লাহ তাআলা অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردل من كبر لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তো ভাই এমন জিনিস যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই জিনিস নিয়ে গর্ব করার কোনো মানে তো হয় না, তাই না? এজন্য আল্লাহ ওয়ালা লোকদের এক মহান বৈশিষ্ট্য হল মানুষ বলতে থাকে আরে ভাই কত বড় আলেম, কত বড় আল্লাহ, কত বড় বলি আল্লাহ, কত বড় বুজুর্গ আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু যতই কেউ কিছু বলে আর ওই আল্লাহ ওয়ালার নজর থাকে সেফ আল্লাহ পাকের দয়ার উপরে। আল্লাহ আপনার দয়া ওই বান্দা আমার প্রশংসা করে, আল্লাহ আপনার মেহরবানি সবাই আমাকে এরকম ভালো নজরে ইজ্জতের নজরে দেখে। আর মানুষ মনে করে হয়তো কেউ তো যে আরে ভাই লোকে খালি ওনার প্রশংসা করে উনি কিছু বললো তো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে যেরকম বলছেন যখন কাউকে দেখো তোমার মুখের সামনে প্রশংসা করে তো তার মুখের মধ্যে মাটি দাও, পাসু পি পি হিতরা, কি কথা বুঝেন নাই, তার মুখে মাটি দাও, এমনকি মাটির থেকে বালু আর ধুলা কতগুলো নিয়ে ওর গালের ভিতরে ঢুকে দিবে। এই হাদিসের এই অর্থ আদৌ না। এই হাদিসের অর্থ হল সে যে কথাগুলো বললো এই কথাগুলোর ভিত্তিকে তুমি কোনো কর্ণপাত করবা না, তুমি তেমনটা যোগ্য মনে করবা না, নিজেকে নিজেকে কিছু মনে করবা না। এই মাটির অর্থই যে ওর কথাগুলোর কারণে নিজেকে অহংকারে তুমি আক্রান্ত হইতে না দাও, বরং মনে করো যে আরে ভাই আমি শুনি নাই, আমি জানি না, বরং আল্লাহ পাক যদি তোমাকে মাফ না করে তোমার জিন্দগির এক একটা আমল এক একটা বিন্দু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কবুল না করলেন এই আমলের এক পয়সার মূল্য নাই। বান্দা লাখ চেষ্টা করলো আল্লাহ পাকের আজমতের মুয়াফিক একটা আমল করাও কোনদিন সম্ভব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক বুজুর্গ এক কিতাব লিখছেন আখলাকে মুহসিনী ফার্সিতে। ওর ভিতরে এক ঘটনা আছে যে বাদশাহ হারুনুর রশিদের নিকট এক লোক রওনা হয়েছে দেখা করার জন্য। তো ভাবলো যে কি নিয়ে আসে, কি জিনিস নিয়ে যেতে পারি বাদশাহর শান মোতাবেক। ওরা অনেক চিন্তা করতে করতে মনে করলো যে মরুভূমির দেশ, ওখানে তো আর পানি বেশি পাওয়া যায় না, এই মিঠা পানি পাইলে যদি নিয়ে যায় বাচ্চা খুশি হবে। পরে রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখলেন যে রাস্তার পাশে বৃষ্টি হয়েছিল কবে যে সেই পানি একটা গর্তের মধ্যে ভালো জমে আসে। তো ভালো একটা পাত্র সংগ্রহ করে ধুয়ে ওইটার ভিতরে পানি ভর্তি করে নিয়ে গেছে। তার মনে উল্লাস আর উচ্ছুল্ল কি যে ও ও বাচ্চা কি না খুশি হবে না আজকে, আর তুই এত ভালো পানি পাইলি, তুই এই পানি দিয়ে আমার জন্য নিয়ে আসতে ওই একটা ঔৎসুক্য নিয়ে বাচ্চার দরবারে হাজির গিয়ে ওই পানি হাজির দিতে গেলে এটা কি হুজুর এরকম পানি পেয়েছিলাম, পরে এরকম মিঠা পানি এত সুন্দর পানি পরে আপনার জন্য নিয়ে আসছি। তো বাচ্চা বুঝতে পারছে যে আরে ওই ভালো পানি পুকুর দেখে দেখে না এলাকা এজন্য রাস্তার পাশে পাইস করতে গুরুত্ব দিয়ে নিয়ে আসছে। ওই লোকটা ভদ্র লোক যারা একটা লোককে অপমান হইতে দেন না, বাচ্চা বাচ্চা বাচ্চার নজর বাচ্চার নজর বাচ্চার বাচ্চার বুঝ বাচ্চা নিজের অবস্থান থেকে এই দুর্বল লোকটার এই দুর্বল বুঝটাকে মূল্যায়ন করছেন এবং বলছেন হ্যাঁ এই শোনো কোথায় গেলা খাদেম, বলে দেখো এই যে আমার জন্য মূল্যবান হাতিয়া নিয়ে আসছে এই লোকটা, এটা নেও তো হেফাজত করো, যাও হেফাজত করো। তো ওইটা পাঠিয়ে দিতেন। আর ওইদিকে যে দামি মূল্যবান কিছু সম্পদ ওই লোকটাকে গিফট করে দিতেন। ওখানে লিখছে যে মধুর কতগুলো মশক ছিল ওর ভিতরে মধু ভর্তি মশক এগুলো দিয়েছেন যে যা তুমি নেও তো এটা। ওই লোক তো খুশি আল্লাহ আমি দিলাম কি আর পাইলাম কি, সুবহানাল্লাহ কি কথা বুঝেন নাই তো ওইটা নিয়ে। এখন ও আবার যদি ঘুরে ঘরে যে দেখি এদিকে কোথায় কি একটু দেখি হাঁটি আর আসছি আর আসবো কিনা, তো বাচ্চা হারুন যেখানে থাকেন আশপাশে দোলনা ফুরাত নদী, যার পানি যেমন স্বচ্ছ তেমনই মিঠা, ওই পানি যদি দেখে অবশ্যই অনেক লজ্জা পাবে, হায় রে আমি করছি নাকি এই কি পানি, এর ঘোলা পানি বাচ্চাকে হাতে হাতে আঙুলে বসতেছে অনেক কিছু, এই যে দোলনা ফুরাত পুরোটা ভর্তি পানি পানি দরিয়ায় দরিয়া, তো ওই লোক আবার লজ্জা পাবে। এই জন্য বাচ্চা হারুন কৌশলে আরেকটা সাথী দিয়ে তারে পাঠিয়ে দিতেন, ওরে যদি আপদ আগে ধরতো কোন দিক থেকে আসছে একদম ওই দিকে আগে দিয়েছে, মানে উদ্দেশ্য হলো দোজলা ফুরাত না নজরে পড়ে, ওই লোক চলে গেছে। তো এই ঘটনা লিখে এই বুজুর্গ আমাদেরকে শিক্ষা দেন যে আমরা লাখ আল্লাহ পাকের সামনে সিজদা করি, বন্দেগী করি, লাখ তাহাজ্জুদ করি, লাখ হজুমরা করি, কিন্তু আমাদের কোনো আমলই এরকম না যে আমল আল্লাহ পাকের নিকট কবুল যোগ্য, কিন্তু মহান রব্বুল আলামিনের এটা আখলাক, এটা সৌন্দর্য, এটা দয়া, এটা তার করুণা, এটা তার মহান চরিত্র, এটা আল্লাহ যে আল্লাহ সেই কারণে তার চরিত্র এত সুন্দর যে বান্দা অযোগ্য কিছু পেশ করলো আল্লাহ পাক বলে যে সাহাবাস অনেক দামি জিনিস তুমি পেশ করছো, অনেক উচ্চ মানে কবুল করলাম, চলো তোমার সিদ্দিকীদের মর্তবা দিয়ে দিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্যই যারা খাঁটি আল্লাহওয়ালা দিনের সহি বুঝওয়ালা তারা হামেশাই নিজেকে মনে করে যে আমি শূন্য হাত, আমি একদম বিলকুল টোটালি একদম খালি হাত, আমার কাছে আনার মতো আল্লাহ পাক নিকট কিছুই নেই। আহা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহের মতো এত বড় মানুষ যা যিনি যাকে এত বড় মনে করে যে হাকিমুল মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহ, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাইহ, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ মতো বিশ্বসেরা উলামা আউলিয়ারা যাকে নিজের শায়খ মুর্শিদ মুরব্বী বানাইছেন, মুক্তাদা বানাইছেন, সেই হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ আলাইহ তিনি রব্বুল আলামিনের কাছে কাবা শরীফের সামনে সিজদা করে কাঁদতেছেন আর বলতেছেন হে আল্লাহ সামনে আপনি প্রকাশ হইতে দিয়েন না। কি দোষ করছেন তার আমল, তার এখলাস সম্পর্কে, তার ইবাদত বন্দেগী সম্পর্কে, তার দীনী মর্তবা সম্পর্কে খোদ মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন আমাদের হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি যদিও এই জমানাতে আসছেন কিন্তু তার এখলাস এবং এলম ও আমলের রং এবং মর্তবা এবং ঢং বিলকুল যে আসলাফের জমানার মতো, সাহাবায়ে কেরাম তাবেঈনের জমানার মানুষ যেই রকম খালেস এবং ফ্রেশ থাকতেন, হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি এরকম খালেস এবং ফ্রেশ বন্দেগী বলা মানুষ, মাওলানা গঙ্গুইর মতো মানুষ যাকে এত বড় নজরে দেখেন সে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবার সামনে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ এই গুনাহগারকে আপনি মাফ করে দেন, তাহলে আমার কোন উপায় নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন আহায় ইবাদত কা সাহারা আবে দু কে ওয়াস্তে আওর তাকিয়া জোহদ কা হে যায় দু কে ওয়াস্তে আয় আসায় আ মুজবে দস্ত পা কে ওয়াস্তে, আহা সবাই তো এলিম আমল নিয়ে আল্লাহর নিকট যাইতেছে, তাদের তো বড় মর্তবা হবে, কিন্তু হে আল্লাহ যে আপনার নিকট আনার মতো আমি এমদাদুল্লাহর নিকট একদম কিছুই নাই, আমি আসতেছি যে কান্নাকাটি চোখের পানি বুকের ব্যথা নিয়া এবং ওর অনুতাপ অনুশোচনা নিয়া, যে আল্লাহ যদি দয়া করে নিজ করে আপনি আমাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অথচ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুক্তি রহমতুল্লাহ সম্পর্কে যে এক ঘটনা দেখছিলাম যে হাজি সাহেব রহমতুল্লাহ আলাই মক্কা মুকারের মধ্যে যেখানে থাকতেন মাদ্রাসার সৌলতিয়ার পাশে, এখান থেকে একদিন তিনি রওনা হলেন, খাদেম সঙ্গে সঙ্গে যাইতেছে, খাদেম বেচারা বলে যে হাজি সাহেবকে দেখলাম কি একটা পাহাড়ের উপর উঠলেন, আমি সঙ্গে গেছি তো আমিও পাহাড়ের উপর খাদেম হিসাবে উঠলাম, আমার কথা আপনারা বুঝেন না, বুঝেন না আপনারা মানুষ খুলনার, আমি তো খুলনার ভাষা জানি না। হ্যাঁ, এক লোকের জিজ্ঞেস করছিলাম বহু বছর আগে, মনে হচ্ছে 72 সালে, বললাম যে আপনার বাড়ি কোথায়, খুলনো, আমি বললাম ওরে বাবা সারা জীবন পড়ছিলাম খুলনা এরপর খুলনো, এখন আপনাদের ভাষা জানি না, জবান ইয়ার ইমান তুর্কি অমান তুর্কি নামিয়ে দাঁড়ান, তো আমি জানি না যে আমি আপনাদেরকে বুঝায় বলতে পারতেছি কিনা, কিন্তু আগে থেকে যেহেতু আল্লাহ বলতে সৌভাগ্য প্রাপ্ত আপনারা, আমি আশা করি আপনারা বুঝতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। তো মক্কা শরীফে ঘর থেকে বের হলেন, একটু আগে বাড়লেন, একটা পাহাড়ে উঠলেন, তো খাদেমও উঠল, নামলেন তো সামনে রওজা শরীফ মসজিদ নববী, নামলেই পরে দেখলেন যে মসজিদ নববী, এক গিয়া ঢুকলেন তো রওজা শরীফ। খাদেম তো আশ্চর্য, আল্লাহ এই কি ঘটনা, আরে এটা কিভাবে সম্ভব যে কাম মক্কা শরীফ, নামলাম পাহাড় থেকে তো কাম মদিনা শরীফ, মসজিদ নববী, রওজা শরীফ, এই কি? সে তো খুশিতে ভাগ ভাগ, ওরে আল্লাহ এই রাস্তা আমার খেয়াল রাখতে হবে যাতে এরকম শর্টকাট আমি আসতে তারা আজকে তো জিয়ারত করলোই, পরে এখান থেকে গেছে আজি সাহেবের লগে গিয়ে ওই পাহাড়ে উঠলে সে নামছে তো মক্কা শরীফ, কাবা শরীফ দেখা যায়, কাবা শরীফ ফের ওখানে তো মাদ্রাসা সৌরতিয়া কাছে, ওখানে গিয়ে ফের হাজি সাহেব বাসায় যখন ঢুকছেন, ঘরে যখন ঢুকছেন, এই লোক মনে করছে যে আমি জলদি যাই রাস্তাটা চিনে রাখি, দৌড় গিয়ে আসে পাহাড় খুঁজতেছে, যেই পাহাড়ে হাজি সাহেব উঠছেন আমি দেখে রাখবো, এত খোঁজাখুঁজির পরে আর কোন পাহাড়ের সন্ধান কোন অস্তিত্ব। পরে এই লোক পেরে জানুয়ার খালি ফিরে আসছে যে ভাই কি দেখলাম, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখানে এই ঘটনা এটা আলোচনা করা মুখ্য উদ্দেশ্য না, যে এত বড় মর্তবা, এত বড় সাহাবে কারামত, এত বড় কারামত মর্তবা আল্লাহ পাক যাকে দান করছেন, তো তার অবস্থায় যে তিনি কাবা শরীফের সামনে কান্দতেছেন আর বলতেছেন হে আল্লাহ এই নালায়েক গুনাহগার থেকে আপনি মাফ করে দেন, তিনি কান্দতেছেন আর বলতেছেন সবার কিছু আছে, হ্যাঁ না, সব মুসলমান ভাইদের কিছু আছে, আরিফিন আল্লাহ বলাদের কিছু আছে, এলিম আছে, আমল আছে, চোখের পানি আছে, আপনার জন্য ভালোবাসা আছে, দুনিয়া থেকে এই কুরবানি আছে, আমি আমদাদুলের কিছু নাই, বুকের ব্যথা অনুতাপ কাতরানি ছাড়া, যে নিজ দয়া যদি হে আল্লাহ মাফ করে দেন। আমার শায়েক, আমার মুর্শিদ আর বিল্লাহ আব্দুল মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলী, জিন্দগি যার কাটছে আল্লাহর ওরিদের সোহবতে, এবং পুরো জিন্দগি মুজাহাদাই মুজাহাদা, কেন এমন এক আশ্চর্য আরেফে কামেল হযরত ওয়ালা রহমতুল্লাহ আলী, কিন্তু তার অবস্থা হল যে এমনটা নিজেকে গুণাগার মনে করেন যে তিনি এক শেরের মধ্যে বলেন যে না কোন তদবীর গিস জানে কে বাদ পর্দায় আসবাব জল জানে কে বাদ, আল্লাহ চেষ্টা অনেক করলাম সবটা বিতা গেল, সব আমার চেষ্টা মেহনত আমি দেখতেছি কোনটা কাজে আসছো না, কোন সবটাই বিধা, না কোন তদবীর গিস জানে কে বাদ পর্দায় আসবাব জল জানে কে বাদ, এই আসবাবের জগতে যা কিছু দিয়ে নিজের এই দুনিয়ার জীবনকে সাজানো সম্ভব সবটা চলে সার্ফার হয়ে গেছে, দেখতেছি কোন কিছুই আমার জীবনের কবুল যোগ্য আমি পাইলাম না, এখন আমার উপায় কি? বস তেরি জানে আব মেরি নেগা, সিফ তোমার রহমতের দিকে তাকায় আছি, নাও মেরে পার হো মেরে ইলা, হে আল্লাহ নিজ রহমতের দ্বারা নিজ মেহরবানির দ্বারা আমার নৌকা আপনি পার করাইয়া দেন, আমার পার পর কোন রাস্তা নেই, কোন উপায় নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমি এই কথা বলতে পারি না যে আমার এবাদতগুলো কবুল করেন, খালি আমি এইটুকু বলবো যে তলমি আফ ফর গুনাহ হাম কাস, আল্লাহ আমার গুনাহটা আপনার কলম যে খালি বুঝিয়ে দেন যে মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমুল্লাহর মতো এত বড় মুজাদ্দিদ, যার হাতে বিশ্ব সেরা এত বড় আকাবের উম্মত আউলিয়াউল্লাহ পয়দা হয়েছে, এই সদস্য রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জুনি রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জাফর আহমদ উসমানি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শব্বির আহমদ উসমানি রহমতুল্লাহ আলাইহি, বিশ্বের কত বড় বড় আরেফিন কামিলিন পয়দা হয়েছে, যে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে আল্লাহ জান্নাতে যাবে তো আপনার কত সুন্দর সুন্দর বান্দারা, যারা যোগ্য মানুষ তারা, কিন্তু আমি আশা বলি জান্নাতে যাওয়ার কোন যোগ্যতা তো নাই, কোন উপায় তো নাই, কিন্তু হে আল্লাহ আপনার জাহান্নামের আজাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য হে আল্লাহ আপনার নিকট আমার দরখাস্ত যে আল্লাহ জান্নাতিদের জুতার মধ্যে আশা বলি কিন্তু আপনি জায়গা দিয়ে দিন, হে আল্লাহ কেসা কথা রে ভাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি হালত কি অবস্থা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন ভাই, লম্বা কথা তো আলোচনা করা এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য এতটুকু যে ভাই আমাদের নিজের জিন্দগি গড়ার দিকে তাওয়াজ্জু হয়, খেয়াল হয়, এতেমাম পয়দা হয় যে ভাই আমার ভুলগুলো সংশোধন হওয়া দরকার, আমার মানুষ হওয়া দরকার, আমার আল্লাহ ভালো হওয়া দরকার, আমার আল্লাহকে পাওয়া দরকার, হ্যাঁ না? তো যাই হোক, তো আবু দর গিফারি রাদিয়াল্লাহু আনহু এত বড় মর্তবার দুইটা কারণ ছিল, একটা হল ইস্তিগফার হি ফি নাফসি, নিজেকে তিনি তুচ্ছ মনে করতেন সর্বহালতে, হ্যাঁ, যে যদি কোনো আমলের তৌফিক হয় এটা আল্লাহ করেছেন, আল্লাহ অন্তর থেকে এটা একদম গাইছে নেওয়া, বিশ্বাস করা, বুঝা, নিঃসন্দেহে সেটা আল্লাহ করেছেন। তিরমিজি শরীফ জিল্দে সানিতে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কোনো আমল করে আর করে বলে যে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ করেছেন, আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি, তখন আল্লাহ পাক বলেন আমি করেছি, তুমি তোরে বলছি যে তুই কর, করতেও পারিস নাও করতে পারিস, নামাজ পড়তে বললাম পড়লা, তুমি তো পড়ছো, পরকে তো পড়ি না, আমি করেছি তুমি নিজে করছো, এই তুমি নিজে করছো তোমার জন্য আমি বড় মর্যাদা সব এবং পুরস্কার এটা সিদ্ধান্ত নিলাম, এটা তোমাকে দান করলাম। আর আরেক বান্দা আচ্ছা আবার গুনা হয়ে যায়, গুনা হলে পরে বলে যে আল্লাহ আল্লাহ আমার গুনা হয়েছে, আল্লাহ আপনি আমার মাফ করে দিয়েছে, আল্লাহ পাক বলেন যে আমি তোর কিছু করণ দিয়ে লিখারা দিয়ে দিই তোর গুনা হবে, আমার করম পার তুমি খেয়ে নিচ্ছি, আমার করমকে তুই অতিক্রম করবি কিভাবে, যা তোর মাফ করে দিলাম। আরেক বান্দা ভিন্ন রকম, সে বলে আমল একটা করিয়ে বলে আর আমি হজ করে আসছি, আল্লাহ পাক খুব নারাজ হচ্ছে, ফ্যাশন আলাইক তুমি যে আমি তৌফিক দিলাম, আমি তোমার গায়ে শক্তি দিলাম, আমি তোমাকে মাল দিলাম, তোমার অন্তরে জজবা দিলাম, তোমাকে এরাদা দিলাম, তোমার জন্য রাস্তা সহজ করলাম, তোমাকে আমি আমার রহমত দ্বারা নিয়ে গেলাম, আমি আমার ঘর দেখাইলাম, তোমাকে চোখ দিছিলাম সেই চোখের আলো বন্ধ না করে ঘরটাকে দেখতে দিলাম, সব কিছু আমি করাইলাম, করাইলাম আমি, তৌফিক দিলাম আমি, তুমি বলো যে আমি করছি, হ্যাঁ তুমি তুমি অকৃতজ্ঞ, তুমি নালায়, এরপর আল্লাহ তার জন্য নারাজ হন, তার উপরে নারাজ হয়ে তার জন্য শাস্তির ফয়সালা করেন, বেইজ্জতির ফয়সালা করেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, গুনাহ হয় আর সে বলে যে আমি করছি নাকি, তকদিরে লেখা ছিল তাই হয়েছে, আল্লাহ পাক নারাজ হন, এই তো আমি তো তকদিরের কলমে আমি জোর করে লিখছিলাম, জুলুম করছিলাম তোর উপরে, তুই যেটা করবি সেটা আমি জানি কারণে আগে লিখে রাখি, কি কথা বুঝলেন না, তুই যে এটা করবি আমি তো বর্তমান ভবিষ্যৎ সবই জানি, তুই যে করবি সেজন্য আমি এটা আমার একটা মস্ত বড় জালাল, আমার একটা ক্ষমতা, সেটাকে আমি প্রকাশ করছি, তুই করবি আমি জানি, কলমে লিখছি, তা আমার লেখার কারণে তুই করিস নাই, বরং তুই করবি কারণে আমি অগ্রিম লিখে রাখছিলাম, তোরই নালায়কি, এরপর আল্লাহ পাক তার জন্য শাস্তির ফয়সালা করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি হলো এখানে, যে নিজেকে মিটানোর মধ্যেই কামিয়াবি, নিজেকে মিটানোর মধ্যেই কামিয়াবি, নিজের দিকে নজর পড়াটাই বরবাদি। এজন্য হযরত হাকিম উম্মত মাওলানা আসাদুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেন, মশহুর তো ইহাই কে তরিক কা পহলা কদম ফানা হ্যায়, লেকিন মুহাক্কিকিন কি রায় ইয়ে হ্যায় কি আখির কদম বি ফানা হ্যায়, যে মশহুর তো এই আল্লাহর মহব্বতের রাস্তা এবং বন্দির জিন্দগি কে কামিয়াব করার এ আল্লাহ ওয়ালাদের রাস্তা, যে পয়লা কদম হলো নিজেকে ফানা করা, নিজের প্রতি নজর না করা, নিজেকে কিছু মনে না করা, এটা হলো পয়লা শিক্ষা, পয়লা সবক সাহানুই বলেন। কিন্তু এটা প্রসিদ্ধ কথা হলো, আসলে যারা বড় আল্লাহওয়ালা, বাঁকা আল্লাহওয়ালা, তাদের সকলেরই এটা ফাইনাল কথা যে পয়লা কদম না, জিন্দগির সব কদমই ফানাই ফানা। যারা কামিল তারা নিজেকে কিছুই মনে করে না, নিজের আমার এলে মামার আমর কোন কিছুর উপরেই নজর থাকে না। এক বুজুর্গ বহুত বড় বলি আল্লাহ, যদি তার যখন ইন্তেকাল হয় ইবলিস তারে ধোকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, যে কোনোভাবে তাকে ধোকা দিয়া মানে জাহান্নামের উপযুক্ত করা যায় কিনা। তো একটা 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 কিছু ফাঁদে ফেললে উনি আরেকটা উত্তর দেন, উত্তর দিয়ে ওইটা রক্ষা পাইয়ে যান, আবার আরেকটা ফাঁদ পাতে তো ওইটার থেকে উনি রক্ষা পাইয়ে যান, আরেকটা ফাঁদ পাতে তো ওইটার থেকে উনি রক্ষা পাইয়ে যান, এই করতে করতে সর্বশেষ যখন কোনোভাবেই আর কোন উপায় খুঁজে পায় না, দলিল নাই প্রমাণ নাই, তো তখন ইংলিশ বলল যে জুনায়েদ খালি তোমার এলেমের জোরে তুমি আজকে পার পেয়ে গেলা, এলেম না থাকে কাজ হয়েছিল না। তো হাওড়ান ওই বুজুর্গ বললেন যে আরে শয়তান এলেমের জোরে না, আল্লাহর কসম সেরে আল্লাহ পাকের মেহরবানির জোরে, সেরে আল্লাহ পাকের মেহরবানির জোরে, হ্যাঁ না, জোর রা বুজার জারি রা বিগির রহম সুয়ে জারি আয়া দায় ফকির, এলেমের জোর, আমলের জোর, বুদ্ধির জোর এখানে সম্পূর্ণ বিচার একদম বেকার, কোনো কাজে লাগবে না। হ্যাঁ এইসব জিনিস দরকারি, আমি রাস্তা থাকবো, এলেম শিখবো, আমল করবো, ইবাদত করবো, গুনাহ থেকে বাঁচবো, আল্লাহ আল্লাহদের সঙ্গে উঠা বসা করবো, শিখতে থাকবো, সব সব দরকার, এটা রোড, এটা রাস্তা জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে রোডের উপর থাকলাম, কিন্তু রোডে থাকলেই জান্নাতে যাব তা কিন্তু ফাইনাল না। যদি আল্লাহ নিজে না মেহরবানি করেন, হযরত হাকিমুল উম্মত ফারুক রহমাতুল্লাহি আলাইহি বলতেন, রাস্তা দুইটা, রোড দুইটা, একটা জান্নাতের রোড, একটা জাহান্নামের রোড। সহি এলেন ইমান, এখলাস, সুন্নতের আমল, তাকওয়ার জিন্দগি, এটা জান্নাতের রোড। এই রাস্তায় হাঁটলে সে নিঃসন্দেহে জান্নাতেই যাবে। আর যে মিথ্যা, শিরক, কুফর, বিদআত, গুনাহ, এই সব কিছু, এটা হলো জাহান্নামের রোড। এই রাস্তায় গেলে গন্তব্য জাহান্নামই হওয়ার কথা। কিন্তু আল্লাহ পাক এত বড় কুদরত ওয়ালা, আল্লাহ পাক চাইলে তো এরকম হাজারো নাফরমানি ওয়ালাকে বলে যে যা তুই মাফ করে দিলাম, যা তুই জান্নাতেই যা, কারো কিছু বলার নেই। আর যদি কোন মানুষ হাজারো এলেম ও আমলওয়ালা হয় কিন্তু নিজের কিছু ভাবে, আর আল্লাহ পাক নারাজ হয়ে বলে যা তুই জাহান্নামে, তো কারো কিছু বলার নেই। এজন্য সেই বিষয়টাকে সংশোধন করার জন্য, সেই নষ্ট বুঝটাকে এদা করার জন্য প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। হে মানুষ, তোমাদেরকে মনে রাখতে হবে, ইমানওয়ালারা তোমাদেরকে মনে রাখতে হবে, শেষ ভালো তো সব ভালো, শেষ ভালো কিনা, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, তোমার শেষ অবস্থা কি হয়, ইমানওয়ালা, এখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ সন্তুষ্টিওয়ালা হালত হয় যে একদম শেষ অবস্থাটা এরকম ছিল, তাহলে তুমি কামিয়াব। এজন্য আগে থেকে অগ্রিম ফসলা করার উপায় কি? আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন গোলাম যদি নিজেই নিজের দাম নির্ধারণ করে, এই আমাদের জোরটা নাকি আজকে বেশ বেশ, আরে শুনলাম তোর দাম কত, আমার দাম কত, 10 লাখ হবে, তোর দাম 10 লাখ, আমার দাম 40 টাকা, নিতে 1 পয়সা হতে পারে না, তোর দাম 10 লাখ কেন, আরো কম হতে পারে, তুই নিজের দাম নিজেরা ঠিক করতেছে। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন কোন গোলামের কত দাম, এটা কি গোলামে ঠিক করবে না মনিব ঠিক করবে, গোলার দাম ঠিক করা কি গোলামের কাজ না মনিবের কাজ? তো আমরা যে জীবনভর আমল করবো, তাহাজ্জুদ করবো, হাজারো আমল করবো, তা আমাদের আমলের দাম কি হলো, মূল্য কি হলো, মর্তবা কি হলো, এটা স্থির করা, ফয়সালা করা কি আমাদের বুঝ মোতাবেক না আল্লাহ পাকের ফয়সালা মোতাবেক? অতএব কালকে আমাদের রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত নিজের ব্যাপারে কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। বুদ্ধিমান সে যে মহান আল্লাহর দয়ার উপরই সে নজর রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গুণ, সেই মান, সে নূর দান করে। এবং আরেকটা আমল হলো কি, আবু জাফর বেশি বেশি কুরআন শরীফ পড়েন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরেক সাহাবির ঘটনা, ওই সাহাবি, আমরা এই দুইটা আমল করতে পারবো না, যা আবু জাফর সেটা করতেন, যা আমরা নিজেকে কিছু মনে করবো না, নিজের এলেমের উপর নজর নাই, নিজের আমলের উপর নজর নাই, নিজের জিকির উপর নজর নাই, নিজের জজবার উপর নজর নাই, ভাই আল্লাহ পাক দয়া করে কবুল করলে, মাফ করে দিলে, তখন না হবে, এছাড়া উপায় নেই। আশি দুয়ারে পড়ে আশা করে তিনি মাফ করে দিবেন, আশা তৈরি তিনি মাফ করে দিবেন, আশা থাকতে নাই। কেননা ইমানওয়ালাদের কর্তব্য হল যে আশার ভয়ের মাঝখানে দুলতে থাকা, আরে আশার তুমি জান্নাত দিবেনি, কিন্তু গুনাহ আমার এমন, হায় রে ধরলে তো উপায় নেই, এই মাঝখানে দুলতে থাকা, এরকম যে মাঝখানে দুলতে থাকবে নিঃসন্দেহে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ঘড়িটা কিছু দিশা পাই, ওহো ঘড়িটা তো কিছুই বুঝে আসে না, এসা ঘড়ি যে সাদা তো পুরাটা, অক্ষরও সাদা, ঘড়ির শরীরও সাদা, সাদা সাদা। আপনি বসেন, আমি এখানে দেখতেছি, আমি যদি না ঘড়ি দেখতাম তাহলে তো আমি বুঝতাম না কি ব্যাপার। আজকে এই ডারুমে বয়ান হতে ছিল, তা আমার মোবাইল পকেটে থাকে, তো আমি অ্যালার্ম দিয়ে বসি যে এই সময়ের মধ্যে যাতে থামি, তো এখন অ্যালার্ম শুনি না, আমি কথা বলতে আছি, আর ঘড়ি খালি মোবাইল খুঁজতে দিয়ে দিকে যায়, ভাবি যে অ্যালার্ম দেয় না কি জন্য। পরে যাই হোক, তো কি ব্যাপার, পরে বলল ও ও আমার মোবাইল তো আরেকজনে নিয়ে গেছিল, তো তার ডাকে এলে দিদি, ইয়া আল্লাহ, এই 1:19 হয়ে গেছে, 1:30 তো নামাজই দাঁড়াবে, এখনো তাই যে ঘড়ি ওটা দেখে আর ভাবি যে এত লম্বা সময় এখন কেন বাকি, ব্যাপার কি ভাই, সময় কিন্তু বরবাদ হইতেছে নাকি, আর এখন এই যাই না দেখি যে 5 মিনিট বাকি আছে, 7টা হচ্ছে। আল্লাহ তাআলা মাফ করে। যাই হোক, তো আরেক একটা আমল হলো কুলওয়ালা শরীফ। এটা আজীব মামলা যে কুলওয়ালা শরীফ এসা মুবারক যে এমনি যদিও মশহুর মৌলভী সাহেবরা হুজুররাও অনেক বলতে থাকেন যে কোরআন শরীফের এক আয়াতকে আরেক আয়াতের উপরে গুরুত্ব দেওয়া প্রাধান্য দেওয়া ঠিক না, এটা শুনেন না আপনারা, এরকম কিছু কিতাবাদিতে লিখছেও কিন্তু এই কথাটা গ্রহণযোগ্য নয় যে মুহাক্কিকিনের যেটা রায় সেটা হলো যে কোরআনের এক আয়াতের উপরে আরেক আয়াতের শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে। যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুহিউদ্দিন আরবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন এই লানত হোক আবু লাহাবের উপরে, আরেক জায়গায় বলেন আমি আল্লাহ কত সুন্দর আমি একলা, দুইটা কথা বরাবর হয় কিভাবে শুনতেছেন ভাইরা, দুইটা কথা বরাবর হতে পারে? এক জায়গায় বললো যে আবুল হাব এটা একদম বেয়াদব, ওর উপরে লানত ওটা বরবাদ, এর পাশে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ এক আমি সুন্দর আমি নির্দাগ আমি নিখুঁত আমি বেয়াদ, দুইটা কথা বরাবর হয় কিভাবে? পশ্চিমকালও বরাবর হতে পারে না, কি কথা বুঝেন নাই? এটাও আল্লাহর কথা ওইটাও আল্লাহর কথা, দুটোই আল্লাহর কথা, কালাম আল্লাহর, আল্লাহর কালাম হিসাবে দুটোটা সুন্দর দুটোটা নূরওয়ালা, কিন্তু লানতের যেটা কথা এইটা আর আল্লাহর তাওহীদওয়ালা এবং সৌন্দর্যওয়ালা কথা দুইটা আসমান লাখো কোটি আসমান জমিন থেকেও বেশি পার্থক্য মনে হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই কথাটা আমি এজন্য বললাম যে কুলওয়াল্লাহ শরীফকে তিনি ভালোবাসতেন কারণ কি আবুদের ব্যাপারে, যে কুলওয়াল্লাহ পুরাটা আল্লাহ পাকের সৌন্দর্যের বয়ান, যে কুলওয়াল্লাহ আল্লাহ বলো আল্লাহ তো এক এবং একক, হ্যাঁ না, তার কোন দোষর নাই, আল্লাহ আল্লাহ সমাদ সবাই আল্লাহর মুখাপেক্ষি, তিনি কারো মুখাপেক্ষি নন, হ্যাঁ লাম ইয়ালিদ বলাম ইউলাদ, এবং তিনি কারো পিতামাতাও নন এবং কারো সন্তানও নন, এই সব বিষয় থেকেও তিনি উর্ধ্বে, পিতা হওয়া থেকেও উর্ধ্বে, সন্তান হওয়ার থেকেও উর্ধ্বে। বোঝা গেল এই পৃথিবীর মানুষের জন্য এই পিতার পরিচয় সন্তানের পরিচয়টা যদিও সম্মানজনক কিন্তু মহান আল্লাহ এইটুকুর থেকেও উর্ধ্বে, তিনি কত পবিত্র। সুবহান আল্লাহ তাআলা বিহামদি বলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নয় পশ্চিমকালে কেউ নেই কিছুই নেই। এই যে কুলহল্লাহ আজ সুরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের এমন সৌন্দর্য আর মর্তবার বর্ণনা যেটা অনেক উঁচু অনেক বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই তৌহিদের উপরে জিন্দগি উৎসর্গ, তার আত্মা অন্তর উৎসর্গ চরম পরম ভাবে এতটা যে এই কথা এই জিকিরই তার ভালো লাগতো খালি, কি কথা বুঝেন নাই, এই জিকিরই হযরত আবুদের গিফারই ভালো লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফজালুল জিকর বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কিতাব পবিত্র কোরআনের পর সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো আফজালুল জিকর এখানে কায়দা আছে মুফাজ্জাল এবং মুফাজ্জাল আলাই ওয়াসফে তাফজিলের ভিতরে মুশতারাক হয় ইশতেরাক থাকে না, যে এ ওর থেকে ভালো, বোঝা গেল ভালো কোন জন, ও বেশি ভালো একটু কম ভালো, কি কথা বুঝেন নাই। তো এখানে এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে বলেন, আফজালুল জিকির সবচেয়ে দামি জিকির, বুঝা গেল দামি জিকির দুটোটা, লা ইলাহা ইল্লাল্লাহ দামি জিকির আর কোরআন শরীফও দামি জিকির, কিন্তু যে কোরআনের পরে সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমার ভাইরা কোরআন শরীফ জিকির না, কোরআন শরীফ সবচেয়ে বড় জিকির, কোরআন হল সবচেয়ে বড় জিকির, বাকি সব জিকিরের ভিতরে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমার ভাইরা আল্লাহর কোরআন সবচেয়ে বড় জিকির, তো উনি এই জিকির ধরছিলেন, খুব আল্লাহর জিকির ধরছিলেন, সবসময় এইটা পড়তেই ভালো লাগতো, নেই হো কিছু গা তো কেউ হো কিছু গা উনি গা উনি গা হুয়া যারা হো, আমি আর কারণ আমি মাওলার বাইরে, আমি আর কারণ আমি আর কিচ্ছু চিনি না, আমি শুধু মাওলাকে চিনি। হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন তাওহীদ তো ইয়ে হ্যায় কে বস খুদা হাশর মে কহ দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়, যে সত্যিকার মুওয়াহিদ এবং মুমিন বান্দা, সত্যিকার আল্লাহর বান্দা তো সেই বান্দা কিয়ামতের দিন রব্বুল আলামিন কোন সাক্ষী সাব্যস্ত যারা বলবেন তো ওর কথা, আর ওরে তো আমি ঠিক মতো আমার একদম দেওয়া না, আল্লাহ পাক নিজেই বলবো ও তো আমারও তারা কিছুই জানে না কিছুই বুঝে না। তো এটা এটা হলো সর্বোচ্চ তৌহিদ, সবচেয়ে কামিল তৌহিদ, সেরকম জিন্দিগি আল্লাহ পাক আমাদের নসিব করেন। তো এই কুলওয়ালা শরীফ বেশি বেশি করতে, এক হাদিস শরীফ আছে যে এক সাহাবী যেই নামাজই করতে নামাজের মধ্যে কুলওয়ালা শরীফ আছে, এই কথা বুঝেন নাই, নামাজ যেটাই পড়তেন ফুলওয়ালা শরীফ, আর সাহাবি যেহেতু কোরআন শরীফ সহিষ্ণুত ভালো সাহাবি মোতামত ভালো জানেন আলেম মানুষ, তো জায়গায় জায়গায় তাকে লোকের ইমাম বানিয়ে দিত, তিনি মাগরিবে দাঁড়াইছেন আল্লাহ একবার এই হলিয়াল গাছ এই পড়লেন, পরে পয়লা রাখাত গেল দ্বিতীয় রাখাতে হলু আল্লাহ আল্লাহ সামাদ এই এসার নামাজে আরেক জায়গায় ইমাম হয়েছেন, হুজুর আপনি নামাজ পড়ে আছেন নামাজের আচ্ছা অশাম সিম কামারি জাতালা দ্বিতীয় রাখাতে হলু আল্লাহ আল্লাহ সামাদ, আরে এই যে কি ব্যাপার, ওনার সব নামাজ ফজরের নামাজ দিলেও কুলু আল্লাহ, মাগরিবে কুলু আল্লাহ, এসা তো কুলু আল্লাহ, সব জায়গাতে কুলু আল্লাহ, এইটা কি? তো এটা তো নিয়ম না, এসার নামাজের সূরা নির্দিষ্ট আছে কিছু, হ্যাঁ না, এ ফজরের সূরা নির্দিষ্ট আছে, এরকম মাগরিবের নির্দিষ্ট আছে, তো ভিন্ন ভিন্ন এরিয়াতে, তো এই তো সব জায়গাতেই কুলু আল্লাহ লাগাই দেন, তো কেউ গিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে বলছেন যে ইয়া রসুল্লাহ এই সাহাবিতে এরকম করেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে ডাকিয়ে বললেন যে এরকম কথা শুনলাম যে তুমি খালি কুলু আল্লাহই পড়ো ফটোগ্রাফ নাম আছে, তো তিনি বললেন যে ইয়া রসুল্লাহ এই কুলু আল্লাহর জন্য আমার খুব মহব্বত লাগে, তিনি বললেন যে কুলু আল্লাহর সুরের জন্য আমার ইয়া আল্লাহ ইয়া রসুল্লাহ অনেক বেশি মহব্বত লাগে, রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হব্বুকা ইয়া আজকাল জান্না, কুলু আল্লাহর মহব্বত তোমার জান্নাতে নিয়েই ছাড়বে, অবশ্যই তোমাকে জান্নাতে পৌঁছে দিবে, শুনতেছেন কি বন্ধুরা, যে একটা হাল ছিল এটা, একটা হাল, একটা হলো নির্ধারিত আমলের নিয়ম, কিন্তু এটা যদিও মাসুম তরিকার স্বাভাবিক নিজামের থেকে একটু ভিন্ন, কিন্তু এটা গুণা তো না, কিন্তু ওই সাহাবির এসকে এলাইর এক হাল ছিল, এই হাদিসের দ্বারা বোঝা যায় যে হাল এটাও শরীয়তে মোতাবার এবং গ্রহণযোগ্য, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে শরীয়তে যেটা না যায় এবং অবৈধ না যে বৈধ, এই বৈধতার সীমার মধ্যে কারো কোনো হাল যদি পয়দা হয়ে যায় যে সে ব্যাপারে এসকার করা ঠিক না, এই হাদিস পাক থেকে প্রমাণ মধ্যে হাল চোখে কামেলে পামাল চোখ, যাই হোক ওটা আরেক এই শব্দের এই হেনা মিলের কারণে মুসাকালা তার এই শেষ বুঝছি অর্থের জন্য না, কিন্তু যাই হোক আল্লাহ পাক আলু আমার আলু আমাদেরকে ভাই নিজের ইসলামের দিকে মোতাবাদ দেওয়ার তৌফিক দেন, জিন্দগিকে তাকওয়া ওয়ালা বানানোর তৌফিক দেন, আল্লাহ পাকের মহব্বত অর্জনের তৌফিক দেন, হামেশা নিজের ইসলামের জন্য ফিকির রাখার তৌফিক দেন। আমি তো কি কি পড়ছিলাম না, কত কিছু পড়ছিলাম, আয়াত কি পড়ছিলাম, যে কোরআন শরীফের যে আয়াত শরীফ পড়ছিলাম না, কি ছিল, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এত সাফ সাফ কথা আল্লাহ তাআলা সোজা কথা, আল্লাহ পাক বলেন যে ভালো হইবা সোজা জান্নাতে থাকবা, আজি ভালো হইবা জান্নাতে থাকবা আর নষ্ট হইবা জাহান্নামে থাকবা, এই আয়াত পাকের অর্থ কি, আল্লাহ তাআলার কথা এত সাদা সিধা, নষ্ট মানে ইন্নাল ফুজ্জারা, আমার কথার ফুজ্জারের আসল অর্থ হল কোরআন প্রবাদের যেটা লাগে তা আমার কথার বাইরে যাইবা সে জাহান্নামে থাকবা, নাউজুবিল্লাহ তাআলা মিন জালিম, শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো কাফেররা আল্লাহর কথার সম্পূর্ণ বাইরে, এই জন্য তারা নিঃসন্দেহে জাহান্নামে থাকবে, আর মুমিন আল্লাহর কথার বাইরে না আল্লাহ তাআলার কথার ভিতরে, কিন্তু মুমিন যদি কামেল মুমিন হয় যে ইমানওয়ালাও আর আল্লাহর হুকুমের উপর জিন্দগিওয়ালাও, তাহলে তো একদম পুরো আল্লাহর কথার মধ্যে আছে, তো এইরকম মুমিন সোজা সঙ্গীতেই জান্নাতে যাবে, আর যে মুমিনটা এরকম হবে যে ইমান তো আছে ভালো মতন ন্যায় কামলটা করে নেয় কিছু ঠিক কিছু ব্যাটি, তাহলে আবার বলুন এরকম আমি বললাম যে ভালো হও জান্নাতে থাকবে, তুমি তো ভালো মন্দ দুইটা মিলে রয়েছ, আচ্ছা যা তো তারও একটা নিয়ম রাখি আমি, সেটা কি আমি মাপ দিয়ে দেখি ভালো মন্দ তোমার যা আমল, আমি নিয়ম রাখি যে খারাপ এবং ভালো দুটোই মিলে আনছো, তো যদি এরকম হয় যে ভালোটার ওজন ওজনে বেশি হয় তাই এক লতি বেশি হোক তাহলে কিন্তু আমি জান্নাত দেব, বাকিটা মাপ বাকি পরে এখন ওজন করলেন আল্লাহ তাআলা দেখলেন যে ওর 10,000 কোটি গুণা, হ্যাঁ না, কিন্তু 10,000 কোটি আর একটা দেখি খালি বেশি, একটা নাকি বেশি, তো একটুখানি বেশি হলো না, যাও তুমি জান্নাতে যাও। আল্লাহ পাকের কি দয়া কি মেহরবানি কল্পনা করা যায়? আমরা খালি মুখস্থ এটা পড়ে দৌড় দিলাম যে তোমার নেক আমলের পাল্লা ভারী হলে জান্নাত, আর বদির পাল্লা গুনাহের পাল্লা ভারী হলে তো জাহান্নাম। কিন্তু এখানেও যে আল্লাহ পাকের মেহরবানি কত বিশাল সেটা অকল্পনীয় বিষয়। এই জন্য মেহরবানি মেহরবানি আমাদেরকে কামিয়াব বানাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি বলতেন, মুসলমান ভাইয়েরা তোমরা তো যে দাঁড়িয়ে দেখো, দেখলে মনে করো এইখানে বসছে যে মানুষ একটাও কিন্তু ভালো না, আমি ওনার চিনি, এটা কে ওম খালি স্যার, আরে ওনার ওনার বাপেরও চিনি আমি, দাদারও চিনি, সব চিনি, আমার সব চিনা আছে, আমার চিনাবেন না কিন্তু। এই গেল হাদিসার বাদ গেল, কয়েকজনই একের ইয়েতে বাদ গেল, হুজুর হুজুরের তো চিনি, লোক খারাপ না ভালো, কিন্তু কথা সব কথা বলা যায় না, হুজুর বাদ গেল। হাফিজুর সব লোক তো ভালোই, অসুবিধা ছিল না, যে বড় যে একটা সাইজের দিকে কি হলো না হলে বুঝলাম তো না, উনিও বাদ খেল কি কথা বুঝেন নাই, হয়তো জানোই করেন রহমতুল্লাহ, যে তোমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় একটাও কিন্তু জান্নাতে যেতে পারবে, মানুষ সবগুলি বাদ, প্রত্যেকেরই কিছু না কিছু দোষ তোমরা বাইর করেই ছাড়লাম। কিন্তু আমি তোমাদেরকে বলি যে কোরআন হাদিসের আলোকে দেখা যায় যে আল্লাহ পাক জানা জানা আলু আম্মান আলু কেয়ামতের দিন এক এক বন্দার জন্য এক এক বাহানা বাইর করবে, যে তোমারে দেখছিলাম আমার ও পেয়ারা বন্দার সঙ্গে থাকো, যাও তোমার মাফ করে দিলাম, ওরে দেখছিলাম যে ও তো একদম কাঁদছিল, ওর চোখের পানি একদম ওর গালে চেহারে লেগে গেছিল, ওই যে এই চেহারাতে সে দূর জ্বলতেছে, যা তোরে মাফ করে দিছে কিন্তু। অথচ সারা দুনিয়ার মানুষের নজরে ও যে এত নষ্টের নষ্ট বলার নাই, ওর জন্য জাহান্নাম ছাড়ার কোন হিসাব কারো কোনোদিন মাথায় আসে না, কিন্তু সেই বান্দার ব্যাপারে রব্বুল আলামিন আরে ওই গোপনে একদিন কাঁদছিল, যা তোরে মাফ করে দিলাম, কোন হিসাবে একদম বিনা হিসাবে তুই জানাতে চলে যা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা এজন্য রহমতের উপর নজর রাখি, কিন্তু ভালো থাকার চেষ্টা করি, আর গুনার জন্য লজ্জিত থাকি, আর খালি মাফ চাইতেই থাকি, মাফ চাইতেই থাকি, মাফ চাইতেই থাকি। আমি মসজিদের মধ্যে আল্লাহর কসম করে বলতেছি, প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন যে নিজের আমল নামে বেশি বেশি ইস্তেগফার জমা করবে, বেশি বেশি যে মাফ চাই মাফ চাই মাফ করে দেন, এইটা ইস্তেগফার একে বলে, যার আমল নামায় বেশি বেশি ইস্তেগফার যে জমা করছে আমি তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। তৌবা লিমান ওয়াজাদা ফী সহীফাতি ইস্তিগফার কাসীরা, আমার ভাইরা যেন তাকওয়ার উপর চলার চেষ্টা করি, এবং গুনাহ হয়ে গেলে জলদি তওবা করি মাফ চাই, আর আল্লাহ ভরাদের সঙ্গে জুড়ে থাকি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আশা করা যায় যে নিশ্চয়ই আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন, জান্নাতের গেট ইনশাআল্লাহ খুলিয়ে দিবেন, নিজেরাও আল্লাহ ভরাদের সঙ্গে উঠি বসে চলি, এবং নিজের আওলাদ সন্তান সন্তান আদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকেও আল্লাহ ওলাদের কাছে নিয়ে যাই, একটু পরিচয় করাই দিই, একটু দেখা করাই দিই, একটু দোয়া করাই দিই, এটা মামুলি জিনিসটা। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে হযরত মাওলানা ইয়াকুব নানুতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের মসজিদে দেখলেন যে এক বুড়া মানুষ মসজিদে ঢুকছেন, পরে বললেন যে তার বিরুদ্ধে ওনার একটু ডাকো তো, বুড়া মানুষটাকে ডাকো, তো তাইকে নিয়ে আসছে, বললেন যে বড় মিয়া আপনি কি কি আমল করেন বলেন তো, আমি কি আমল করবো, আমি তো একদম গুণাগার মানুষ, এক উম্মি মানুষ, কিছু জানি না জানি না, আসি আসি আপনাদের সঙ্গে হুজুর মসজিদে নামাজটা পড়ে যায়, এই তো না আপনার কোনো ব্যাপার আছে আপনি বলেন না, গোপন কারণ কেন, হযরত মাওলানা ইয়াকুব মানুষ তুমি কত বড় মানুষ, তুমি এরকম বললে ওই মানুষটা লজ্জা পেয়েছে। হাফিজ যখন কাউকে বলে যে হাজি এদিকে আসো, তো কথা জিজ্ঞেস করে ওই লোক বল না, তো ওই লোক পরেশান হবে না, আমি জিজ্ঞেস করলে কও না, তো মন ইয়াকুব রহমতুল্লাহর সামনে ওই লোক বহু শর্মিন্দা হয়েছেন ওই বুড়া, পরে বললেন হুজুর আপনি তো কি জানি বলতে চান, আমি তো বুঝিও না, আমার কিন্তু এর একটা ঘটনাই মনে পড়লো না, হয় সেটা শুনে বলে সেটা কি, হযরত এরকম বালাকোটে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ যখন শিখদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডেকেছিলেন, রাস্তার মধ্যে আমি দাঁড়াইছিলাম যে এত বড় আল্লাহর নবী আসবেন একটু দেখব, উনি কাছে আসলে আমি তার একটা সালাম দিলাম, উনি মহব্বতে আমার দিকে একটু তাকায় সালামের উত্তরটা দিলেন, এই আল্লাহর নবী চোখে চোখ দিয়ে একটু দেখছিলাম, আমাকে একটু দেখছিলেন, এই জিন্দিগির একটা বড় ঘটনা, একটা আমার সৌভাগ্যের ঘটনা আছে। হযরত মানে ইয়াকুব নানুতুর রহমতুল্লাহ বললেন, আরে ভাই বড় মিয়া, এই যে আমি তো এটাই ভাবতেছিলাম যে ব্যাপার কি, এখন তো বুঝলাম, আমি যখনই আপনি মসজিদে আসেন আমি দেখি আপনি মসজিদে ঢুকতেই এই মসজিদ নূরে ঝলমল করে উঠছে, জিকমি করতে থাকে। আমি ভাবি কি এই বুড়ায় আসলে এরকম ভয় কেন ব্যাপারটাকে, তা আমি এখন বুঝতে পারলাম ওই আল্লাহর ওলি একবারের নজর যে আপনি পাইছেন যে একবারের সৌমতের নজরের নূর এই পরিমাণ যে আপনি আসলেই ভিন্ন একটা নূর পুরো মসজিদে ছড়াই দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার ভাইরা আল্লাহ বলাদের সঙ্গে জুড়ে থাকি, ওলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকি, যে কোনো মানুষকে দেখলে মহব্বত করি, তার প্রতি সুধারণা করি, তাকে সালাম করি, হোক পরিচিত কিংবা অপরিচিত। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সকলকে সালাম করো, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল বাদিউ মসবি সালাম বাইউ মিনাল কিবরে, যে জিন্দিগি ভর আগে আগে সালামের অভ্যাস রাখবে, অহংকার থেকে আল্লাহ নিঃসন্দেহে তাকে নাজাত দিয়ে দেবেন। আল বাদিউ বিসালাম বাইউ মিনাল কিবরে, কত বড় কথা। এবং দেখেন অনেক আমল আছে দুনিয়াতে থাকবে, পরে এখান থেকে যাওয়ার পরে জান্নাতে কিন্তু সে আমল থাকবে না, কিন্তু সালাম এমন একটা আমল যেটা দুনিয়াতেও আছে জান্নাতেও আছে। এমনকি আশ্চর্য যে আল্লাহ পাক দুনিয়াতে অনেকের জন্য সালাম পাঠাইছেন এবং জান্নাতে জান্নাতীদের সঙ্গে দেখা হইলে আল্লাহ সালাম করবেন, আজীব মামলা। জান্নাতি জান্নাতিকে দেখলে সালাম দিবে, আর জান্নাত আল্লাহ পাক জান্নাতীদেরকে দিদার দানের পূর্ব মুহূর্তে হঠাৎ বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, সালাম তোমাদেরকে, আল্লাহু আকবার, কেসা আজিম শান এই আমল সালাম। এজন্য ভাইরা মহব্বতের সাথে সালাম নিজেদের মধ্যে খুব জারি রাখে, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে কবুল করেন, এই মাজমাকে কবুল করেন, এবং এখানে এই মসজিদে এত বড় আজিম শান দিনই মাজমা হয় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে জারি রাখেন। এই মসজিদের যে ভাইরা এই সুযোগ করে দিচ্ছেন, মসজিদের মুসলিয়ানে গ্রাম কমিটির লোকজন এলাকাবাসী যারা এই সুযোগ দিচ্ছেন এই ব্যবস্থা করছেন, আল্লাহ পাক তাদেরকে অনেক বড় ইমানি মর্তবা দিনী মর্তবা অনেক উচ্চ বেলায়েতের মর্তবা আল্লাহ পাক নসিব করেন, এই ক্ষেত্রে আরো বেশি করার জন্য তৌফিক দান করেন। বস দুই তিনটা কথা আর একটু যোগ করে কথা খতম করতে ইচ্ছা করতেছে, তার মধ্যে একটা হলো যে এক হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে মুসলমান প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়বে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে তো এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা প্রতিদিন 100 বার করে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ ফতোয়া স্বামীতে লিখছেন যে মুসলমান সারা জীবন এই মেসওয়াকের সুন্নতের উপরে আমল করবে, এই মেসওয়াকের সুন্নতের বরকতে মৃত্যুর সময় তার ইমানের সাথে মৌত নসিব হবে ইনশাআল্লাহ, জবানে আল্লাহ তাআলা কলেমা শরীফ জারি করে দিবেন, এই সুন্নতের উপর আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করে তৌফিক দান করেন। এই সময় তো আপনাদের জিকিরের মজলিস হয়, তো হযরতওয়ালা আমার সাহেব রহমাতুল্লাহ বলছিলেন যে কোনো সময় এরকম যদি হয় কোনো কারণে পুরো জিকির করতে নাও পারো, অল্প হলেও পরিমাণে কিছু করে নিও, তো আমরা কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, Allah দরুদ শরীফ বলে দরগা, তো শেখ হাদিস শরীফ রসুল পাকাল বলছেন যে মুসলমান প্রতিদিন সকালে দশবার সন্ধ্যায় দশবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিয়ামতের দিন তার জন্য সাফাত করবেন, দশবার দরুদ শরীফ করবেন। আল্লাহ মুসলমান মাওলানা শফি সাহেব, আমরা এক জমানা দিয়ে লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করছি, পাশাপাশি জামাত আমাদের ছিল, তো তখন থেকেই আমাদের আপসে খুব মহব্বত ছিল, মাওলানা বহুত মহব্বত করতেন, আমিও মহব্বত করতাম, তো দারুলুমে এরপরে লালবাগ থেকে আসে উনি উস্তাদ হয়েছেন, আলহামদুলিল্লাহ সেই মহব্বত আল্লাহর রহমতে এখনো আল্লাহ কায়েম করতেন, উনি বহুত মহব্বত করেন, উনি বলতেছিলেন যে এখানে একদিন প্রোগ্রাম রাখেন, তোমার এখানে আসতে পারে আমি দিন থেকে খুশি যে উনি এত খুশি হয়েছেন, ভালো মানুষ তো মাশাআল্লাহ, যে আমি মনে করি যে উনি দিন পর্যন্ত আমার স্মরণ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি উপবাস করতে গেলে মানুষের কিছু লাভও পায়, এইটা আমার বিশাল বিনিময় যে ওনার মতো এক আলেম দিন আমাকে মহব্বত করবেন, দোয়া করবেন এবং স্মরণ রাখবেন, এটা আমার জন্য মস্ত বড় খুশির বিষয়, আমার জন্য অনেক বড় দৌড়, আল্লাহ তাআলা ওনার ঈমান এলম আমল দিনই খেদমতের মরতে পারে সুযোগ সুবিধাকে হাজারো লাখ কোটি গুণারও বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা এই খেদমতকে জারি রাখার জন্য নিষ্কণ্ঠ ইন্তজাম ফরমায় দেন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم، اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغذيتنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها في الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير، اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسق والعصيان، اللهم آت نفوسنا تقوى وزكها أنت خير من زكى أنت وليها مولاه، اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا، اللهم إنك ملك مقتدر ما تشاء من أمر يكون، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين، اللهم الشكر معفورة شاف گنا معاف کرے دے اللہ والد زندگی اپنی آمد نصیب فرمایا دے اللہ پاک شاف دل اپنی آمد نصیب فرمایا دے اولیاء صدیقین رو دے نیز کرو میں آمد کے شامل فرمان آمد گھر والد کے شامل فرمان اولاد فرزند کے شرکن کے شامل فرمان دوست آمد محبین تدر گھر والا تدر اولاد فرزند آت کے شروع اور شکر کے شامل فرمان دوست مسلمان در کے قبول فرمان اللہ ایمان کامل آمد نصیب کرے احسان کی کامل نصیب کرے اپنا محبت معرفت دان کرے اپنا اعزاز زندگی نصیب فرما اتباع سنت جذبہ اور توفیق عمدہ دار کرے تو رسول اللہ صلی اللہ علیہ وسلم محبت پہ بے حد محبت اپنی آمد عمدہ دار کرے آپ کا کیا آپ پر رسول صلی اللہ علیہ وسلم کے سارا جہاں سب کی سلسلے بسی اے اللہ محبت کر توفیق عمد نصیب فرما دین کے مسائل پر رکھ توفیق دے اے اللہ پر حکم کے مسائل پر رکھ توفیق دے اے اللہ حرام دنیا سے کہ حرام راستہ سے کہ لعنت الموت سے کہ ہمارے حفاظت کرے حلال دنیا کی ہمارے خوب نصیب فرما ہمارے سفر روزگار سے بھپور برکت دان کرے خوب خوب برکت نصیب فرما دین پر ایمان پر اپنار خوشی راستہ پر استقام نصیب فرما اپنار بنا زندہ رکھیں جبن اٹھا যখন আপনি দুনিয়ার থেকে উঠা আপনার মানে দুনিয়ার থেকে উঠে নিয়ে নেয় আল্লাহ চিন্তা রাখেন আপনার জন্য মৌত দিন আপনার জন্য আল্লাহ আপনার জন্য বাঁচতে পারি আপনার জন্য মরতে পারি সেই তৌফিক আপনি আমাদের নসিব ফরমান আল্লাহ মেহমান ওয়ালি দিন আছে আপনার মহব্বত দান করেন সবচেয়ে মহব্বত নসিব ফরমান দিন নসিব আপনাকে তিনবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আপনার খবর রাখার তৌফিক আমাদের নসিব ফরমান আপনার আপনার মারিফত মহব্বত এতাত আমাদেরকে দান করেন আল্লাহ নির্মাণ মালিক আল্লাহ মজুদ হওয়া থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ মজুদি থেকে আমাদেরকে হেফাজত করেন জিল্লতর উসওয়ায় থেকে আমাদের হেফাজত করেন নূর জাহানের জিল্লত থেকে আমাদের হেফাজত করেন নূর জাহানের বরবাদ থেকে আমাদের হেফাজত করেন আমরা চাই না আল্লাহ আমরা তো চাইতেও পারি নাই আমাদের যাওয়া তারা ছেড়ে ছেড়ে নিজ দয়াতে নিজ করবে নিজ গুণে আপনি আমাদের ইমান ইসলামের দূর দান করছেন আল্লাহ এই নিয়ামতের কদর করার শুকর গুজারি করে আমাদের তৌফিক দান করেন ইমান ইসলামের নিয়ামতের জন্য আল্লাহ আপনার বেশুমার শুকর বেশুমার শুকর বেশুমার আল্লাহ আপনার হুকুমের উপরে অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ এই দিনই মজমকে আপনি কবুল করেন আল্লাহ এখানে দিনই মজুরি চেষ্টা কবুল করেন যে সকল ভাইয়েরা আছেন যারা এখানে ব্যবস্থা করেন এই মসজিদওয়ালা যে সকল মসজিদের পরিচালক মন্ডলী এবং এদের শিল্পকারী এই সব ভাইদেরকে উত্তম বিনিময় উত্তম পুরস্কার দান করেন তার তাদের মর্তবাহ করা দেন এই খেদমতকে ধরে রাখার জন্য সকলকে আপনি কবুল করেন এবং তৌফিক দান করেন আল্লাহ এই খেদমতকে নিষ্কণ্ডক ভাবে করার জন্য আপনি কবুল করুন আল্লাহ প্রতিটি দিনই মার্কাজ দিনই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন দিনই মারাজ মাদারসের তামাম ধর্ম সমূহ কাশমানি ভণ্ডার তিনি পুরো করেন তামাম ওলামার দিন খুদ্দামে দিনকে দিনের সকল খুদ্দকারীদেরকে আপনি কবুল করেন সকল এলমে আমলে হায়াতে মালে দৌলতে বহুল বহুল বরকত দান করেন সমস্ত মুসলমানের জিন্দগিতে রহমত বরকত দান করেন যেখানে মুসলমানরা বিপদে আছে আপনি সাহায্য করেন আল্লাহ বিশেষভাবে আল্লাহ আমাদের পাশে মিয়ানমারের মুসলমানদের উপরে যে অকল পূর্ণ অবর্ণনের জুলুম হতে চায় আল্লাহ শোনার মতো না আল্লাহ সহ্য করার মতো না মহান মালিক আমাদের কিছু করার ক্ষমতায় আপনার কাছে বলা ছাড়া আয়াল্লাহ মেহরবান মালিক আমাদেরকে মাফ করেন আয়াল্লাহ আমাদের ভাই বোনদেরকে আপনি রক্ষা করেন আয়াল্লাহ আপনি রক্ষা করেন আয়াল্লাহ আপনি কল্পনাতিক ভাবে তাদেরকে আপনি রক্ষা করে উদ্ধার করেন এই জুলুমকারীদেরকে আপনি নিবৃত্ত করে দেন আয়াল্লাহ জুলুমকারীদেরকে নিবৃত্ত করে দেন বিরত করে দেন আয়াল্লাহ সাম্পার তৌফিক দান করে আর বরং তাদেরকে ইমানুল ইসলাম আপনি নসিব ফরমায়া দেন আয়াল্লাহ এই মজলুমদের খাদেম বানায় দেন এই জালেমদের আয়াল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে বাঁচার জন্য এবং শান্তির সাথে বাঁচার জন্য ভাইয়ের থেকে ইসলাম ফরমায়া দেন সারা দুনিয়াতে মুসলমান যেখানে কোন সংকটে আছে লাঞ্ছনার মধ্যে আছে আয়াল্লাহ সব মুসলমানকে সংকট ও লাঞ্ছনা থেকে আপনি উদ্ধার করেন আয়াল্লাহ মেহরবান মালিক আমাদেরকে আপনার বানায় রাখেন আপনার বানায় রাখেন আপনার বানায় রাখেন আয়াল্লাহ মেহরবান মালিক আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমাদেরকে কবনীয় দোষী ফরমান আমাদের কিছুই নেই কোন আমল নাই কোন আমল আপনাদের করে দেখার মতো নাই কবনযোগ্য আমাদের কাছে কিছুই নেই আয়াল্লাহ দিন করে মাফ করে দেন আপনি আপনি যে কথা বলছেন আপনার কথার উপরে চলার তৌফিক দেন, আপনার হুকুমের উপরে জান কোরবান করার তৌফিক দেন, আল্লাহ জীবনের সবকিছু আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দেন, আমাদেরকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করে দেন, আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা يَسْتَكْبِرُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ